给坏。
শুনছেন সবসময় রেডিও এবং চলছে ভূত এফএম ভূত এফএম আপনাদের সবাইকে আগ্রহ।
যাই হোক, ঈদ কাটিয়ে নিশ্চয়ই ঢাকায় ফিরে অনেকের অনেক বেশি রকমের ভালো লাগছে। সামনে তো আবারও কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। সো কেমন কাটলো ঈদ? নিশ্চয়ই আমি যেরকম বলেছিলাম যে গ্রামে যাচ্ছেন, সুতরাং চেষ্টা করবেন আমাদের জন্য ভালো ভালো ধরনের ঘটনা নিয়ে আসতে, মানে ভালো ভালো সব ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘটনা, যে সমস্ত ঘটনাগুলো সাধারণত শহরে যেতে গ্রামে বেশি শোনা যায়, সেই সমস্ত ঘটনা আমাদের জন্য নিয়ে আসতে। আশা করছি যে সেরকম প্রচুর ইমেল আমরা পাবো। আর ইনফ্যাক্ট আজকে ঢাকা থেকে ফেরার পরে ঈদের মাঝখানে তো কেউ ইমেল লিখবেন না, যারা লিখেছিলেন তারা আগে লিখেছিলেন, এবং আজকে অনেকের জন্য আসাটা অনেক বেশি টাফ হয়ে যায়। সুতরাং আমরা চেষ্টা করেছি যে আজকের শোটা একটু অন্যভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করতে। আপনাদের অনেক রিকোয়েস্ট পাই আমরা সবসময় পুরনো শোগুলো শোনানোর জন্য, এবং সবচাইতে বেশি রিকোয়েস্ট পাই যে এপিসোডটার জন্য সেটা হচ্ছে ভূত এফএম এর সেকেন্ড এপিসোড। আমরা আজকে সেই সেকেন্ড এপিসোডটা শুনব। দেরি না করে চলুন শুনি ভূত এফএম এর সেকেন্ড এপিসোডে কি হয়েছিল। রিসেন্টলি, খুবই রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে আমার সাথে। সেটা হচ্ছে ভূত এফএম এর দ্বিতীয় পর্ব শেষ করার পরে আমার বাবা মা ঢাকার বাইরে যান, এবং তখন পুরো বাসাটায় আমি একা। এটা মাত্র কয়েকটা দিন আগের ঘটনা, আমি জানি না যে আমারটা ভয় লাগবে কিনা, কিন্তু ওই সময় সিচুয়েশনটা আমি বুঝাতে পারবো না, মানে এই মুহূর্তে কথা বলতে গিয়ে আমার গলা শুকিয়ে আসছে। তো আমি রাত্রেবেলা একা একা আছি, এবং আমি মনে করছি যে একটু মুভি টুভি দেখব, দেখার পরে তারপরে সেহেরি পর্যন্ত হয়তো সময়টা যাবে, তারপরে হয়তো সেহেরিটা খেয়ে ঘুমিয়ে যাব এবং পরের দিন অফিস। রাত কয়টা হবে? 12:30 এরকম। এবং সেই মুহূর্তে ঘরের মধ্যে আমি মনে করলাম যে আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু 12:30 বেজেই গেছে, লাইট অফ করে দেই, মুভিটা চলতে থাকুক, আমি মুভিটা দেখতে দেখতে ঘুমিয়ে যাই। আসলে এখানে আমি গল্প বলার কেউ না, কিন্তু আমার গল্পটা খুবই বলতে ইচ্ছে করছে, কারণ আমি এখনো পর্যন্ত এই গল্পটা কারোর সাথে শেয়ার করিনি। তো বেশ, ঘরের মধ্যে তখন অন্ধকার এবং শুধুমাত্র মুভির যে টিভি থেকে যে আলোটা আসছে সেই আলোটা। হঠাৎ করে আমি শুয়ে নাই, বসেই আছি, হঠাৎ করে দেখলাম যে একটা আলো, আলোটা কিরকম আমি একটু বুঝাই, সেটা হচ্ছে যে অনেকটা ওই যে ভাঙা আয়নার কাঁচ রোদের ঠিক মানে সূর্যের দিকে ধরে তারপরে কোনো দিকে ঘোরালে যেরকম একটা প্রতিবিম্বের সৃষ্টি হয়, ঘরের মধ্যে সেই রকম একটা আলো ভাঙা। এবং আজকে মানে কি বলবো, সুমন ভাই এখানে নাই, সুমন ভাই যেরকম একটা বর্ণনা দিয়েছিলেন অনেকটা ওই ধরনের, লাইক ম্যাচ বাক্সের মতোই সাইজটা হবে, এরকম একটা আলো আমার ঘরের বাম পাশ থেকে ডান দিকে চলে যায়, এবং ডান দিকে হচ্ছে তখন ডান দিকে আমার দরজা এবং বারান্দা, সেখানে চলে যায়। আমি পুরোপুরি ভাবলাম যে আচ্ছা এরকম কিছু একটা হতে পারে, লাইক যে ঘরের মধ্যে আমি আছি, হয়তো মুভির কোনো একটা সিন আমি দেখেছি এবং সেই সিনটাই হয়তো আমাকে ডিস্টার্ব করছে। আমি তাড়াতাড়ি রিমাইন্ড করলাম, রিমাইন্ড করার পরে দেখলাম খুব মনোযোগ দিয়ে ঘরের মধ্যে আবার সেই ঘটনাটা ঘটে কিনা। খুবই আশ্চর্য ব্যাপার, ঘটেনি। সেকেন্ড টাইম মনে করলাম যে আমার তাহলে একদম ভুল দেখেছি, হয়তো এরকম মানে কি বলবো, আমার টায়ার্ড ব্রেইন কোনো ভুল সাজেশন দিচ্ছে, এটা তো হতেই পারে না। দ্বিতীয়বার আবারও হলো, এবং ঠিক আমার হাতের কাছে যখন মোবাইল ফোনটা ছিল এবং মোবাইল ফোনটার উপর থেকে আলোটা সরে গেল আবারও ডান দিকে, আমি ততক্ষণে মোটামুটি ভয় পেয়ে গেছি। থার্ড টাইমে মনে করলাম যে এবার আমি দেখব যে কি হয়, এবং সেই সময় যে ঘটনাটা ঘটল, আমি একদম স্পষ্ট দেখলাম আমার টিভির পেছন থেকে আলোটা বাম দিক থেকে ডান দিকে চলে গেল। আমি খুবই অবাক হয়ে আমি দ্রুত সেই সময় ঘর থেকে বারান্দায় বেরিয়ে গেলাম, এবং বারান্দায় বেরিয়ে যাওয়ার সময় যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে আমার একবার মনে হলো, আচ্ছা আমি যে সমস্ত বিভিন্ন ভূতের মুভিটা দেখি, ভূতের মুভি দেখার সময় আমি সবসময় ভাবি যে আচ্ছা এরকম ঘটনা ঘটলে কেন ওরা বাইরে বেরিয়ে যায়, বাইরে বেরোই বলেই তো ঘটনাটা ঘটে এবং ভয়ঙ্কর সিচুয়েশনটা ঘটে। কিন্তু ওই সময় না আসলে কন্ট্রোল থাকে না কোনো, মানে নিজের প্রতি কোনো ধরনের কোনো কন্ট্রোল থাকে না, আমি কেমন মানে কি বলবো যে একদম পুরোপুরি একটা ঘোরের মধ্যে ঘর থেকে বেরিয়ে বারান্দায় বাইরে গেলাম, নিচে তাকালাম, তাকিয়ে দেখলাম যে কোনো বাসায়, আমার চারপাশে যে সমস্ত ফ্ল্যাটগুলো রয়েছে, কোনো বাসায় কোনো ধরনের কোনো আলো জ্বলছে না, কোথাও কোনো আলো নেই, বৃষ্টি হচ্ছে, আমার ঘরটা হিউমিডিটি বেশি ছিল, বৃষ্টি থামার সময় অনেক গরম ছিল, কিন্তু সেই মুহূর্তে ভয়ঙ্কর রকমের ঠান্ডা। এবং ভালো করে চেক করে দেখেছি না, ফ্যান চলছে না, কোনো কিছু না। আমার কাছে মানে খুবই ভয়ঙ্কর লাগছিল, এবং বাইরে যখন দেখলাম সবকিছু অন্ধকার, তখন আমার কাছে সন্দেহ হলো। আমি আবার ঘরের ভেতরে দ্রুত চলে আসলাম, এবং ঘরের ভেতরে আসার পরে যেটা হলো সেটা হচ্ছে যে হঠাৎ করে একটা আওয়াজ শুনলাম। আওয়াজটা কিরকম টাইপের, মানে হয়তো যে উলফরা ডাকলে যেরকম হয় ভুল হতে পারে, বা একটা মহিলার কান্নার মতো এরকম একটা ঘটনা, একটা আওয়াজ আমি শুনতে পেলাম। এবং আমার কাছে ভালো করে যখন শুনতে চেষ্টা করলাম, তখন মনে হলাম না এটা মানে কুকুরের ডাক। একটু পরে দেখলাম যে না, সাউন্ডটা ধীরে ধীরে কর্কশ হচ্ছে। আমি আর কিছু ভাবতে পারিনি, আমি কতক্ষণ ভেবে বসেছিলাম জানি না। আমার যখন মানে কি বলবো যে তারপরে একটু পরে দেখলাম সবকিছু ঠান্ডা, সবকিছু অন্যরকম হয়ে গেছে। আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে পানি খেলাম, সবগুলো বাতি জ্বালিয়ে দিলাম বাসার, এবং ঘুমাতে চেষ্টা করলাম। এভাবেই কিভাবে সকাল হয়েছে আমি জানি না। পরের দিন সকালবেলায় আমি আমার বাসার দারোয়ানকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এরকম সময় গতকালকে কি কারেন্ট গিয়েছিল এই আশেপাশে আমার ঘরে? মানে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার ঘরে কিন্তু ওই সময় টিভি চলছে, ডিভিডি প্লেয়ারে মুভি চলছে, আমি দেখছি চারিদিকে অন্ধকার। আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা এরকম কোন ঘটনা ঘটেছিল নাকি কালকে রাত্রে কি এই সময় কারেন্ট ছিল না বা এরকম কিছু? সে বলে যে না, কারেন্ট ছিল তো সব জায়গায়। তাহলে আমি যেটা দেখলাম বাইরে সেই ঘটনাটার অর্থ কি, আর ঘরের ভেতরে যে ঘটনাটা ঘটছিল সেই ঘটনাটার অর্থ কি? অর্থাৎ আমরা সত্যি কি জানি ঠিক কোন সিচুয়েশনে আমরা আছি, বা আমাদের চারপাশে কোন ঘটনাগুলো ঘটছে আমরা সত্যি কি জানি? এইরকম একটা প্রশ্ন রেখে আজকে শো করছে, মানে শুরু করছে আমাদের ভূত এফএম। আর আমাদের সঙ্গে রয়েছেন আবার একইভাবে সাকিব ভাই আছেন, জিব্রান ভাই আছেন, আর একজন আমাদের নতুন গেস্ট আছেন। তার গল্পটার আগে তার পরিচয়টা জানবো। দুজন আছেন ইনফ্যাক্ট, আজকে আরো দুজন নতুন আমাদের সাথে জয়েন করেছেন, তাদের পরিচয়গুলো আমরা জেনে নেব, এবং তারপরে একটা সময় তাতে গল্প সেগুলো শুনবো। আপনার পরিচয়টা একটু বলবেন প্লিজ।
থ্যাংকস রাসেল। আমার নাম সর্দার নিয়ামুল ইসলাম, আমার নিকনেম সুমন। আমি আইএফসি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপে কাজ করি। ঘটনা আমি যেটা আজকে শেয়ার করবো
সেই ঘটনাটা আমরা আরেকটু পরে শুনবো। ওকে, সেই ঘটনাটা আমরা পরে শুনবো। এর মাঝখানে আরেকজন গেস্ট রয়েছেন আমাদের নতুন, আমাদের সাথে জয়েন করেছেন, তার পরিচয়টা আমরা জানবো।
থ্যাংক ইউ রাসেল, এন্ড হ্যালো টু এভরিওয়ান। আমার নাম রিয়া, আমি ম্যাক অ্যাডভার্টাইজিং এ আছি, দ্যাটস অলসো অ্যান অ্যাড এজেন্সি, এবং আই এম ওয়ার্কিং অ্যাজ আ ক্লায়েন্ট সার্ভিসেস ম্যানেজার। সো আজকে আই এম হিয়ার টু জয়েন ইয়োর আড্ডা অ্যান্ড অলসো অ্যাকম্পানিং মাই ফ্রেন্ডস হু আর ওয়ার্কিং ইন ভূতিস্ট। সো সবার সাথে বসে গল্প গুজব করার জন্যই আসা।
বেসিক্যালি আমরা এখানে ভূতের গল্পগুলোই করি, এবং আমাদের সঙ্গে সাকিব ভাই আছেন। সাকিব ভাই, তো আমরা একটা ব্রেকে যাই না, একটা ব্রেকে যে তারপরে আমরা গল্প আবার গল্পে ফিরে আসবো কিছুক্ষণ, একটা খুব অল্প একটা ব্রেক নিয়ে আমরা চলে আসবো। যাই হোক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর এখন চলছে ভূত এফএম। আর এই মুহূর্তে যারা এসএমএস এর মাধ্যমে আমাদের সাথে জয়েন করতে চান তাদেরকে এসএমএস এর ব্যাপারটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর এই মুহূর্তে আর একটা কথা বলবো যে আপনারা অবশ্যই আপনাদের যদি এরকম কোন এক্সপিরিয়েন্স থাকে, বা আপনাদের জীবনেও যদি এরকম কোন ঘটনা ঘটে থাকে বা দেখে থাকেন এরকম কিছু, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আজকে সুমন ভাই আমাদের সাথে নেই, বাকি সবাই আমরা আছি এবং থাকবো আপনাদের সাথে অনেকক্ষণ। সো স্টে টিউন, আর এই মুহূর্তে একটা গান শুনে আসবো, সেই গানটি হচ্ছে আমরা ঘুম গাড়ি বাই অর্ণব। চলুন শুনে। ফিরে আসলাম আবারও, আমি রাসেল সাথেই আছি। আপনাদের অসংখ্য এসএমএস পেয়েছি, এবং যারা এসএমএস পাঠিয়ে শেয়ার করছেন আপনাদের অনুভূতির কথাগুলো, এবং যারা জানাচ্ছেন আপনাদের এক্সপিরিয়েন্সগুলো, সেগুলো আমরা পড়ব একে একে। তার আগে আরো একজন গেস্ট রয়েছেন যার আমরা শুধু পরিচয়টা জেনেছিলাম, পরে আর তার সাথে কথা বলা হয়নি। আমরা শুরু করি তাকে দিয়ে। আরো একবার আপনার নামটা বলে প্লিজ একটু শুরু করবেন।
থ্যাংকস রাসেল। আমার নাম সর্দার নিয়ামুল ইসলাম, আমার নিকনেম সুমন।
রাইট,
এটা ছিল 2008, মাসটা ছিল ফেব্রুয়ারি, 5 তারিখ আমার মা মারা যান। 7 তারিখের ঘটনা, আমি মাগরিবের নামাজ পড়ে কবরখানে আমার মায়ের কবর জিয়ারত করতে গিয়েছি। সবাই বলে ওই সময়টায় কবরখানায় যাওয়াটা ঠিক না, কারণ ওই সময়টা ফাঁকা থাকে চারিদিক, আর সময়টা ফেব্রুয়ারি যেহেতু সন্ধ্যার বেশ আগেই হয়ে গিয়েছিল। আমাদের এটা ছিল আমাদের আমার হোম ডিস্ট্রিক্ট খুলনাতে, আমাদের মহল্লায় একটা বড় কবরখানা আছে।
আচ্ছা,
কবরখানাটা বেশ বড়। কবরখানাটার মধ্যে দুটো তিনটে আছে মেইন লেন, আর কিছু আছে সাব লেন, যেগুলো দিয়ে একেবারে কবরের কাছে পর্যন্ত গিয়ে কবর জিয়ারত করা যায়। আমার মায়ের কবরটা বেশ ভেতরে, একেবারে পশ্চিম কোনার দিকে। তো আমি নামাজ শেষ করে ওখানে গিয়েছি জিয়ারতের জন্য, কেউ নেই, অন্ধকার, ফাঁকা চারিদিক, কবরখানার ভেতরে কিছু আলো টিম টিম করে জ্বলছে। জিয়ারত শেষ করে আমি ফিরে আসছি, ফিরে আসছি মায়ের স্মৃতি নিয়ে। হঠাৎ কান্নার শব্দ, আমি যত এগুচ্ছি কান্নার শব্দটা যেন ততই আমার কাছে চলে আসছে। আমি অবাক হচ্ছি এই জন্যে, কান্নাটা মেয়ের, মেয়ের কান্না। কবরখানায় মেয়ে এই সময় কেন কাঁদবে আমি আমি বুঝতে পারতে পারছি না। আমি যত এগোচ্ছি কান্নার শব্দটা ততই প্রখর হচ্ছে, যেন আমার কানের কাছে আসছে। আমি ভয় পাচ্ছি, কিন্তু থেমে থাকিনি। ভাবলাম হয়তো আমার কানে শোনার ভুল, আমাকে দ্রুত পেরিয়ে যেতে হবে এই পথটুকু। আমি আরো জোরে হাঁটছি, আরো দ্রুত হাঁটছি, কিন্তু শব্দ যেন ততই আমার গায়ের কাছে আসছে। হঠাৎ মনে হলো শব্দটা আমার থেকে খুব বেশি দূরে নয়, এই 7-8 হাত হবে। তাকিয়ে দেখি একটা কবর, তার চারিদিকে যে বাঁশ দিয়ে ঘেরা থাকে সেই ঘেরাটা দাঁড়িয়ে একটা মেয়ে, কিন্তু তার পরনে কোনো মানে ভালো পোশাক আশাক নেই, পাগলের মতো তার গায়ের পোশাক, তার চুল উস্কো খুস্কো, যেন অনেকদিন চুল আছড়ায়নি, গায়ে ময়লা কাঁদছে। আমি ভাবলাম হয়তো আমার দেখার ভুল কিংবা মনের ভয়, আমি দ্রুত হাঁটা শুরু করলাম, আরো দ্রুত আরো দ্রুত। এক পর্যায়ে গিয়ে মনে হলো আমি দৌড়াচ্ছি, দৌড়াতে দৌড়াতে একবার পেছনে তাকাই, একবার সামনে, একবার পেছনে, একবার সামনে, এই করতে করতে হঠাৎ গিয়ে ঘাই খেলাম একটা এক লোকের সাথে। লোকটার পরনে সাদা আলখাল্লা, মাথায় টুপি, মুখে দাড়ি। আমি ভাবলাম কবরখানায় যারা কবর খোঁড়ে তারা ওই কবরখানার মধ্যেই থাকে, তাদের মধ্যে কেউ একজন হবে হয়তো। আমি যখন তার সাথে গুতো খেলাম, সে বলল কি ব্যাপার, আপনি এভাবে হাঁটছেন কেন? আমি বললাম যে না, ওই যে একটা শব্দ শুনতে পাচ্ছেন না কান্নার? সে বলল কই? বললাম ওই যে পেছনে। সে বলে না তো। বললাম না না, ওই যে ওখানে কাঁদছে তো, একটা মেয়েকে দেখলাম। সে বলল কই, চলেন তো দেখি। আমি তাকে নিয়ে রওনা হলাম, মনের ভেতর একটু একটু ভয়। এগোচ্ছি এগোচ্ছি, ওমা, কেউ নেই, ফাঁকা। যে জায়গাটায় আমি তার কান্নার শব্দটা শুনেছিলাম আর পাগলটাকে দেখেছিলাম, ওই জায়গা থেকে অত দ্রুত কবরখানা পার হয়ে যাওয়া সম্ভব না, কবরখানাটা অনেক বড়, সে নেই। আমি ভাবলাম তাহলে হয়তো আমার মনের ভুলই ছিল। আমি বললাম কি জানি ভাই, আমি তো দেখেছিলাম। লোকটা একটু কর্কশ দৃষ্টিতে আমার দিকে তাকালো। তখন ওর চাহনিতে আমার মনে হলো আমি কার সাথে শেয়ার করছি, সে কি মানুষ, তার দৃষ্টিটা কেমন? আমি বললাম না না না, আমার ভুল হয়েছে। আমি আরো দ্রুত পালানোর চেষ্টা করলাম। ওমা, 5-6 হাত সামনে এগোতে পিছনে তাকিয়ে দিকে সেও নেই, সে গেল কোথায়? আমি দ্রুত এসে মসজিদের উপর আশ্রয় পড়লাম, আমার গা দিয়ে ঘাম ছুটছে, আমি ভয়ে কাঁপছি। মসজিদে একজনকে পাশে পেলাম, তাকে বললাম, সে বলল না না, এটা কিছু না, এরকম হয়, আপনি চলে যান। আমি রাস্তায় বেরিয়ে একটা রিক্সা ডেকে বাড়িতে চলে আসলাম।
ওকে, আমার যেটা মনে হয় যে মানে প্রথম যে ব্যক্তি, আপনার কি মনে হয় মানে সেই ব্যক্তি কি আসলেই মানুষ ছিল বলে আপনার পরে মনে হয়েছে, মানে ভুল হতে পারে?
আসলে আমি ভূত খুব একটা বিশ্বাস করি না, কিন্তু ওই ঘটনাটার পর আমার সত্যি অবাক লেগেছে যে আসলে কি এটা মানুষ ছিল না মানুষের আকৃতি ধারণ করে কেউ।
এক্স্যাক্টলি, আমার তো মনে হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে ওই মহিলাই তো আবার এইভাবে আপনার সামনে এসে এরকম ভাবে দাঁড়াতে
আসতে পারে, সেজন্যই আমি পরে ওই লোকটার চাহনি দেখে ভয় পেয়েছি।
রাইট, এবং অস্বাভাবিক ছিল নিশ্চয়ই চাহনিটা কিছুটা?
হ্যাঁ, বেশ রাগ, ক্রোধের একটা দৃষ্টি আমি তার মধ্যে দেখেছি,
মানে বেশ সে দেখে গেছে আপনার আচরণের কারণে। শাকিব ভাই,
দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, মানে আসলে এসব ব্যাপারে তো আমরা অনেক কম জানি, মানে নিজের কয়েকজনের এক্সপিরিয়েন্সেস এবং যা শুনে আসছি এটা খুবই ইন্টারেস্ট, মানে ডেফিনেটলি অনেক ভয়ের একটা এক্সপিরিয়েন্স। মানে রিয়াকে আমি ভিজিবলি নড়ে উঠতে দেখলাম গল্প শুনতে শুনতে, তো এটা ইন্টারেস্টিং এই দিক দিয়ে যে আমার কাছে, আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে কবরস্থান নাকি খুব সেফ, ওখানে কোনো মানে বাজে আত্মা বা এরকম হয় না। এখন আমরা জানি না আপনি যেটা এক্সপিরিয়েন্স করো কি ভালো না খারাপ,
সেটাই
মানে আপনার কাছে তো খুবই আনইউজুয়াল লেগেছে, যে কেউ ভয় পাবে, ভয় আপনি পেয়েছেন। মুসলমানদের কবরস্থান আর
শ্মশান
বা কি বলে সেমেটারি, খ্রিস্টানদের কবরস্থান, যে ওগুলো নিয়ে অনেক গল্প গল্প আছে আর কি, অনেক কিছু হয় আমাদের রিলিজনে, কিন্তু আমাদের কবরস্থান নিয়ে
এরকম ঘটনা খুবই বিরল। এবং আপনি কোন গন্ধ বা এরকম কোনো কিছু?
না সেরকম আসলে ওই সময়টা আমি এত ভয় পেয়েছি, আমি ওই এক্সপিরিয়েন্স গুলার
আরেকটা খুব ইন্টারেস্টিং হচ্ছে আপনি যে টাইমের কথা বললেন যে মাগরিবের আজানের পরে, হ্যাঁ এই টাইমটা কিন্তু আমরা সবাই মানে আমি জানি এখনকার ছেলে মানে সবাই কি জানে, আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে মাগরিবের পরের টাইমটা যেখানে আছো ওখানে থাকো,
এবং আমাকে বাসাতেও বারবার করে বলতো যে এই সময় বাসা থেকে বেরিয়েও না, কিছুক্ষণ পরে বেরো বা ফিরলে এই সময় ফিরো না, এবং লাইট জ্বালিয়ে দেয় ওই সময় ম্যাক্সিমাম বাসায়, অনেক সময় আলো জ্বালায়, মানে গ্রামে তো আলো জ্বালাতেই হয়।
আপনি যদি ট্রাভেল করতে থাকেন দেখবেন যে ওই সময় বাসেও লাইট জ্বালিয়ে দেয়,
বাসে লাইট জ্বালিয়ে দেয়। আরেকটা ব্যাপার আছে যে শুয়ে থাকলে বলে যে উঠে বসো, মানে এই জিনিসটা খুবই একটা মানে
অ্যালার্ট থাকতে হবে,
সেটাই আমার মনে হয় টাইমিংটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে, কোন একটা ঘটনা আছে সম্ভবত।
আমি যেটা ছোটবেলায় শুনতাম যেটা হচ্ছে যে মাগরিবের পর থেকে নিয়ে সুবহে সাদিকের আগ পর্যন্ত এই সময়টাই মানে আত্মা বা প্রেতাত্মা যেটাই হোক এরা চলাফেরা করে, তো যার জন্য মুরব্বীরা আমাদেরকে ছোটবেলা থেকে বলতেন মাগরিবের পরে গাছের নিচে যাস না বা ঘর থেকে বের হোস না, আমার মনে হয় তাদের কথার পেছনে কোন
যুক্তি
ডেফিনেটলি ছিল।
রাইট, আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা আমরা কি আর একটা গল্প শুনি? আমরা আমাদের সাথে রিয়া আছেন,
রিয়া পরে আমি আগে,
আচ্ছা আপনি আগে, ওকে তাহলে শাকিব ভাই প্লিজ।
আমি একটা গল্প শেয়ার করব যেটা মানে ভৌতিস্টের আমরা যেসব জায়গায় ইনভেস্টিগেট করি কি টাইপের গল্প শুনলে আমরা ওসব জায়গায় ইনভেস্টিগেট করি এটা শুনেই সবাই হয়তো একটা আইডিয়া পাবে আর কি।
আচ্ছা,
কারণ আমরা প্রায় শুনি যে আমার বাসায় হয় আমার হয় সব জায়গায় যত সম্ভব না, আমরা চেষ্টা করি যে খুব ইন্টারেস্টিং কোন গল্প শুনলে বা কাহিনী হলে ওখানে আমরা যাই। তো যেহেতু আমরা ওখানে এখনো যাইনি তাই আমরা এই গল্পটা শেয়ার করছি, বাই দ্য টাইম আমরা শুট করি সবাই আশা করি ভুলে যাবে, যখন টিভিতে দেখে ফ্রেশ লাগবে। ঘটনাটা হচ্ছে রাজশাহীতে, আমি ক্লিয়ার না এক্স্যাক্টলি রাজশাহী না কোন ইয়েতে, বাট ওদিকেই একটা জায়গায় একটা আনসার ক্যাম্প আছে।
আচ্ছা,
ওকে, সো আনসার ক্যাম্প আছে, তো ওখানে আনসারদের তো অনেকগুলোই ক্যাম্প আছে, তো ওখানে ওরা ট্রেনিং করে ওদের হেডকোয়ার্টার্স টাইপের মানে রিজনাল হেডকোয়ার্টার্স এরকম কিছু একটা সিচুয়েশন আর কি।
আচ্ছা,
সো ওই ক্যাম্পের ওখানে একটা বিশাল বন আছে, মানে ক্যাম্পের বাইরে আর কি।
আচ্ছা,
বন আছে একটা, তো এটা একদম সিরিয়াস জঙ্গল আর কি।
আচ্ছা,
তো ওই বনে আবার প্রচুর যেটা আমাদের নর্থ বেঙ্গল আছে আর কি, প্রচুর বুনো শুয়োর থাকে।
ওকে,
তো ওখানে একটা লেজেন্ড আছে যে ওই বনে যদি কেউ ঘুরতে থাকে রাতের বেলা এবং কোন বুনো শুয়োর যদি ওদের সামনে দিয়ে চলে যায়, ক্রস করে আর কি, মানে তোমার সামনে দিয়ে একটা শুয়োর চলে গেল তাহলে ইউ আর ডেড।
ওকে,
এবং প্রচুর এভরি ইয়ার অ্যাপারেন্টলি প্রতি বছর অ্যাপারেন্টলি নতুন নতুন যারা ক্যাম্পে যায়, যারা এটা জানে না, যারা কয়েকদিন ধরে ক্যাম্পে আছে বা অনেকদিন ধরে আনসার আছে বা ওই এলাকায় থাকে ওরা এটা জানে।
আচ্ছা,
তো নতুনদের মধ্যে অনেকেই না জেনে বনে রাতের বেলা যায়, মানে হয়তো ঘুরতে যায় বা কোথা থেকে আসছে, বনের ভিতর দিয়ে শর্টকাট হতে পারে ওয়াটএভার, এবং এসে বলে যে হ্যাঁ আমার সামনে দিয়ে একটা সুর, এখানে অনেক সুর আছে আমার সামনে দিয়ে গেছে, তারপর ওরা মারা যায়। মারা যায় বিভিন্ন ভাবে, অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে, অসুখে মারা যেতে পারে,
মানে ঠিক ওইখানেই যে মরতে হবে এরকম কোন
ব্যাপার না, না না না, সুর ডাজন্ট কিল ইউ।
আচ্ছা,
ওকে,
তারপরে ঘটনাটা ঘটে।
হ্যাঁ, অ্যাপারেন্টলি এটাকে ওরা এখন বলে যে বনের একটা অপদেবতা টাইপের অথবা প্রেতাত্মা বা খারাপ জিন, মানে ইটস ইভিল বেসিক্যালি। সো এরকম, সো যারা ওখানে কিছুদিন থাকে ওরা রাতেবেলা জীবনে বনে যায় না।
আচ্ছা,
সো আমরা যে গল্প এটা শুনেছি, আর ওখানে একটা আনসার ছিল যে এসব একদম বিশ্বাস করতে হবে।
আচ্ছা,
সে বলতো যে এসব ফালতু কথা, আমি বনে গিয়ে সারা থাকবো, আমি I'll prove এখানে কিছু নাই, তো সে গেছে. ইট ওয়াজ ভেরি মানে আচ্ছা, ইজ ওয়েল ট্রেইনড
একদম,
ইয়ে টে করে ফিটফাট বডি, মারামারি জানে, ইজ লাইক এখানে শিওর চোর ডাকাত সাহসী. সো ওগুলো আমি দেখে নিব না, তো গেছে রাতেবেলা. তো গিয়ে সে হাঁটাহাঁটি করছে বনে, তো ঠিকই ওর সামনে দিয়ে একটা শোর হেঁটে গেল.
আচ্ছা,
সার্টেন টাইম তো ওটা দেখে ভয় পেয়ে গেছে, ও নিজেও জানে না কেন ভয় পেয়েছে. সে তখন যেখানে ছিল সে বুঝলো যে এখানে থাকা যাবে না, হি ওয়াজ নট ফিলিং সেফ. সে তখন দৌড় দেওয়া শুরু করলো, দৌড়তে দৌড়তে ওখানে সে একটা দিঘি বা পুকুর বা নদী, আমি জানি না, বনের ভিতরে একটা নদী গেছে আর কি বেশি, ওখানে চলে আসলো. তো ওখানে আবার একটা নৌকা বাঁধা ছিল, মানে ঘাট টাইপের আছে একটা ছোট, মানে দিনের বেলা ওইসব জায়গায় আবার লোকজন থাকে,
লোকজন থাকে,
রাতে থাকে না. সে নৌকা দেখে সে ডিসাইড করলো যে মানে সে এখন যেদিক দিয়ে আসছিল ওদিক দিয়ে ফেরত যেতে পারবে না, সে ভয় ওদিকে যেতে যাচ্ছে না. হিজ লাইক ঠিক আছে, আমি নৌকায় উঠে আমি দিঘির মাঝামাঝি একটা জায়গায় গিয়ে নৌকার মধ্যে বসে থাকি.
আচ্ছা,
ওকে, সারা দেখে বসে থাকবো, আমাকে আর কিছু হবে না.
ওকে,
তো আইডিয়া ঠিক করে সে নৌকা উঠে গেল, উঠে মাঝ দিঘিতে চলে গেল, গিয়ে সে বসে আছে. হঠাৎ করে তার ভয় আরো বেড়ে গেল, সে হঠাৎ খেয়াল করলো কিছু আওয়াজ পেল আর কি, আওয়াজ পেয়ে আওয়াজের দিকে তাকিয়ে দেখলো যে জঙ্গল থেকে বের হয়ে আসলো একটা ছোট্ট মেয়ে.
মেয়ে?
ইয়েস.
আচ্ছা,
একটা ছোট মেয়ে, এই আমাদের এখানে একজন ছোট গেস্ট আছে দেখছি.
হঠাৎ করে মানে বলার সময় আমি নিজেও শিউর হচ্ছি, মানে এটা এক্সপেক্ট করিনি এতটা,
মানে 8-9 ইয়ার্স ওল্ড, বেশি বড় না, ছোট একটা মেয়ে আর কি. সে সুন্দর করে চোখ, ও মেয়েকে দেখি প্রথম ওর থট হচ্ছে যে তখন বাজে আর কি গভীর রাত, মানে 2-3 রুম চারটা আর কি. ইজ লাইক যে এত রাতে এখানে তো মেয়ে থাকার কথা না,
একদমই না,
এত ছোট মেয়ে কেন এখানে আসবে, তো মহিলা হলেও হতো. মেয়েটা খুব নর্মালি জঙ্গল থেকে বের হয়ে ঘাটের কাছে এসে দাঁড়াইছে.
আচ্ছা,
দাঁড়ায় বেশ জল জল চোখে ওর দিকে তাকিয়েছে আর কি, জাস্ট ওর দিকে তাকিয়েছে. তো সে তখন বুঝছে যে এই কেস ঠিক না, দেয়ার ইজ সামথিং সিভিয়ারলি রং এখানে. তখন সে ভয় কাটানোর জন্য সে পকেট হাতে দেখে যে ওর সিগারেট আর ম্যাচ আছে.
আচ্ছা,
সে ধরো একটা সিগারেট ধরলো.
আচ্ছা,
ম্যাচটা ইয়ে করে সিগারেট ধরলো. তো মেয়েটার দিকে তাকিয়ে আছে, মেয়েটা তাকায় থাকতে বলল সিগারেট কতক্ষণ খাবা, সিগারেট তো শেষ হবে.
এটা মেয়েটা বলছে,
হ্যাঁ আলো তো শেষ হবে, তখন আমি আসবো.
ও মাই গড,
মানে সে ওই আলো, এই এতটুকু আলো দেখে ফর সাম রিজন সে আসবে না, ওর সামথিং লাইক দ্যাট.
আচ্ছা,
লোকটার তো তখন ঘাম পড়া শুরু করছে, ওর সব সাহস টাহস শেষ, সে তখন আল্লাহ আল্লাহ করা শুরু করছে, দোয়া দোয়া শুরু করছে. মেয়েটা ওখানে দাঁড়ায় আছে
স্টিল.
হ্যাঁ, ও দাঁড়ায় আছে. তারপরে এক ঘন্টা দুই ঘন্টা সে, তার ফরচুনেটলি হ্যাড এ ফুল প্যাক অফ সিগারেটস, সে যতক্ষণ রাত ছিল খালি আল্লাহকে ডাকছে আর একটা পর একটা সিগারেট ধরাইছে. সিগারেট যখন শেষ হয়ে গেছে তখন সে ম্যাচ ধরাইছে একটা পর একটা করে, মানে সারাক্ষণ একটা আলো রাখার চেষ্টা করছে. ফাইনালি আজান পড়ছে.
আচ্ছা,
মানে সুবে সাথে ঘুরছে.
ওকে,
তখন মেয়েটা বলল ঠিক আছে আরেকদিন, মেয়েটা চলে গেল.
এরপরে
এরপরে হি কেম ব্যাক, হি সার্ভাইভড.
ও মাই গড, কিন্তু
নোবডি নোজ ওয়াই হি সার্ভাইভড.
হ্যাঁ, মানে খুব অদ্ভুত ব্যাপার যে সিগারেট না থাকলে ঘটনাটা হয়তো অন্যরকম ঘটতে পারত.
মানে সিগারেটটা এখানে মেইন না, মেইন হচ্ছে যে ফর সাম রিজন ওর সামনে একটা আলো ছিল,
আলোটা ছিল,
জ্বলন্ত
আলো বলছি একদমই. কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আমিও এটা শুনেছি যে আলোটা মানে কি বলবো যে আলো দেখলে নাকি এরা দূরে সরে যায় বা থাকে না কাছে, এরকম অনেক কিছু শুনেছি আমি. সেই ঘটনাটাই ওখানে ঘটেছিল.
ইয়েস, এবং এই ঘটনাটা আমাদের প্রচন্ড ইন্টারেস্টিং লেগেছে, মানে লাগা উচিত.
এবং এটা আমার কাছে ওখানে ভয়ঙ্কর লাগছে.
ওখানে কেউ রাতে যায় না, ওখানে কেউ রাতে যায় না, এবং আমরা যাব.
তবে একটা কথা বলি যে ওইখানে যদি আমি থাকতাম আমার এতটা সাহস হতো না যে পকেট থেকে ম্যাচটা বের করে জ্বালানো. মানে এটা
ও তো একটা ট্রেন্ড আনসার,
সেটাই
মানে তো ইউজ টু.
এবং সে তাকে আমি একেবারেই নাম্বার দিব সবসময়, মানে পুরোটা নাম্বার দিব যে সে শেষ পর্যন্ত তার সাহসিকতাটা দেখিয়েছে. আমি হলে পারতাম না সত্যি, সেন্সলেস হয়ে যেতাম বা কিছু একটা হতো বা বেঁচে ফিরতাম না হয়তো. রাইট,
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ফার্স্ট টাইম যে সেভ করছে, আর আমার তো কোনো চান্সই নাই, কারণ আমি ধূমপান করি না.
সেটাই না, মানে আমার কাছে এটা মনে হয় যে ধূমপানের চাইতে আলোটা যে ছিল, একটা টর্চ লাইট থাকতে পারতো, ছিল না, কিন্তু
আপনারা তো বুঝছো তো টর্চ.
হ্যাঁ, সেটাই সেটাই, মানে একটা দেশলাই মানুষের জীবনে অনেক কাজে লাগতে পারে.
দেশলাই আসলে
আগুন, আগুন যাতে
পুলিশ হঠাৎ আগুন
থেকে কিছু. ওকে, সো আমার কাছে যেটা মনে হয় যে আমরা কি ব্রেকে যাবো নাকি একটা আরেকটা গল্প শোনা, একটা ব্রেক,
কিসের ব্রেক?
আচ্ছা ব্রেক,
লেটস কিপ টকিং।
ওকে, তাহলে আমরা আরেকটা গল্প শুনি।
হ্যাঁ, আর আরেকটা জিনিস তুমি যেটা বললে যে সাহসের ব্যাপার, দুটো স্টোরি আজকে যেটা আমি এখন যেটা বললাম, আর একটু আগে সুমন ভাইয়ের আগে যে ইয়ে বললো সিকিউরিটি গার্ড সাহেব যে বললেন, দুজনেই ভয় পায়নি কিন্তু বিকজ দে ট্রেন্ড প্রফেশনালস।
রাইট, আমার কাছে তাই মনে হচ্ছে। এবং এটাও এখানেও এই ঘটনাটা এভাবেই ঘটেছে আর কি, যে উনি আসলেই সাহসী মানুষ যার জন্য শেষ পর্যন্ত ওখানে থেকে ফিরে আসতে পেরেছিলেন। কিন্তু আমার কাছে মনে হয় সাধারণ মানুষের জন্য না এটা, এটা পসিবল না।
অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি।
এবং আমার কাছে যে এসএমএস আমি দেখতে পাচ্ছি, আমাকে এসএমএস করেছেন সালমা, এবং সালমা বলেছেন যে তিনি আমাদের যে নাইট গার্ড ভাই, তিনি আমাদের যে গল্পটা বলেছেন সেই গল্পটায় তিনি খুবই ভয় পেয়েছেন, এবং তিনি বলেছেন তাকে আমি স্যালুট জানাই তার সাহসিকতার জন্য, তিনি ভয় পাননি। এটা মানে খুবই তার কাছে ভয়ঙ্কর লেগেছে। তামিম যেমন চিটাগং থেকে আমাদের এসএমএস করেছেন, বলেছেন যে ভূত পেতনি পড়ি হোয়াটস দিস, এটাতে তারপরে তিনি বলছেন এটা কি সত্যি, অ্যান্সার চেয়েছেন। আমার কাছে মানে বিশ্বাস টিশ্বাস না, আপনি না দেখা পর্যন্ত ইটস ওকে, বাট দেখে ফেললে তো অবশ্যই সত্যি। সুতরাং এটা পুরোপুরি আপনার উপরে ডিপেন্ড করছে।
আপনি যদি একটু ক্লিয়ারলি লিখে পাঠাতে পারেন
তাহলে আর কি বোঝা
মানে।
আর আরেকটা কি গল্প শুনবো আমরা?
হ্যাঁ, রিয়াকে আজকে আমরা নিয়ে এসেছি বিকজ রিয়া যে বাসায় থাকে ওই বাসার মানে বিভিন্ন কাণ্ড ঘটে যেগুলো রিয়া খুব ইউজ টু, যখন হয় খুব ভয় পায়, পরদিন সকালে উঠে না আমারই তো বাসা, কিন্তু যখন হয় সে খুব ভয় পায়, প্রায় রাতে আমাদেরকে ফোন টোন দিয়ে আমি ঘুমাতে পারছি না, এসে ডিস্টার্ব করে।
ওকে,
এর জন্য ওকে ধরে নিয়ে আসছি যে আজকে তুমি সবাইকে ভয় পাও, খালি আমাদেরকে ভয় পেলে হবে না।
ওকে, তাহলে শুনি আমরা গল্পটা। এবং বাসাটা কোথায়?
আমার বাসা ঢাকাতেই, মগবাজারে থাকি আমি। এখানে একটু কারেক্ট করে দিই, আমি এই বাসাতে কিন্তু আমার জন্ম, এই বাসায়। সো এবং তার আগে থেকে আমাদের এই বাড়িতে আমার বাবা মা এই বাড়িতেই থাকতেন। সো মোটামুটি 30 বছর উপরে আমাদের এই বাড়ি রাখা ছিল এবং ওখানে জন্ম, ওখানে বেড়ে ওঠা। কখনো মনে হয়নি যে ভৌতিক কোনো কিছু মাথায় কখনো ওই বাড়ির ভেতরে অ্যাটলিস্ট কখনো আসেনি। এবং লাইফে অনেক কিছুই হয়তো যেগুলো ইউজুয়াল না, আমি ভৌতিক এখনই বলবো না, আগে যেগুলো মনে হতো যে আনইউজুয়াল অর নট নর্মাল, প্যারানর্মাল কিছু হতো, সেগুলোকে মনে করতাম হয় ভুল বা যে কোনো কিছুই হোক না কেন ভৌতিক কিছু মাথায় আসেনি। ভৌতিক স্টিভের সাথে ঘোরাঘুরি করার পর থেকে মনে হতো সবকিছু, আই ইউজ টু গো ব্যাক এবং রিলেট করে মনে হতো না ওটাও বোধহয় ভৌতিক ছিল বা হয়তো ওটার অন্য কোন রকম ব্যাখ্যা আছে। আমার বাসার ঘটনাটা বলি, আমি ব্যাকওয়ার্ডস যাব, শুরু করি আমার রিসেন্ট ঘটনা দিয়ে। 4 মাস আগে পর্যন্ত মানে 4 মাস ধরে যাই বলছি এক্সপিরিয়েন্স, 4 মাসের মতন কাছাকাছি এখন আর কোন অভিজ্ঞতা হচ্ছে না। 4 মাস আগে থেকে নিয়ে 6 মাস পর্যন্ত বা প্রায় 1 বছর পর্যন্ত ফিলিংটা শুরু হয়েছিল। আমার বাসা এমনিতে মোটামুটি পুরনো ধরনের ফ্ল্যাট বাসা, অ্যাপার্টমেন্ট না, আবার ইন্ডিভিজুয়াল বাড়িও না। তো ওই বাসায় 3টা বেডরুম আছে, তার মধ্যে 2টো বেডরুমে আমার চলাচল বেশি, মাঝখানে একটা বেডরুম যেটা আমার বেডরুম না, আর একটা বেডরুম। ওই বেডরুমে হঠাৎ করে আমার মনে হওয়া শুরু করলো এক সময় যে এখানে কিছু একটা এক্সিস্টেন্ট, এবং পুরো রুমের মধ্যে একটা স্পেসিফিক স্পটেই আমার মনে হতো যে কেউ দাঁড়িয়ে আছে। এবং এটা সবসময় মনে হতো না, রাতেই যে মনে হতো তাও না, হয়তো অকেশনালি কখনো রাত্রে মনে হতো যে এক্স্যাক্টলি এই জায়গাটাতে, এবং এটাও দেখা যেত খুব ক্ষণস্থায়ী একটা ফিলিং হতো, 2 মিনিট 4 মিনিট, আবার হয়তো দেখা যাচ্ছে যে এক রাতে ঘুরে ফিরে 3-4 বার হঠাৎ হঠাৎ করে ফিলিংটা মনে হচ্ছে, এবং আমি ওই জায়গাটাতেই বারবার আমার চোখ যাচ্ছে যে এখানে কেউ দাঁড়িয়ে আছে, এবং আমি একটা মোটামুটি ম্যান হাইটের মধ্যে কিন্তু দেখার চেষ্টা করছি যে ওইটুকুই, আমি কোন লম্বা প্রতিকৃতিও খুঁজছি না, মাঝামাঝিও কিছু দেখছি না। তো এটা ফিল করা শুরু করলাম, তারপরে ওই জিনিসটা বন্ধ হয়ে গেল, ওই রুম মোটামুটি কম ইউজ করা শুরু হলো, আমি আমার বেডরুমে যথারীতি যেভাবে আমি থাকি ওভাবেই থাকছি। কয়েক মাস পর থেকে আমার রুমের ভেতর থেকে অবস্থাতেই আমার ফিলিং হওয়া শুরু করলো যে আমার রুমের ঠিক দরজার বাইরে যে জায়গাটা, এক্স্যাক্টলি ওই জায়গাটাতে কিছু দাঁড়িয়ে আছে। এবং এটা আমার রুমে সবসময় দরজা বন্ধই থাকে, এসি চলে বা যাই হোক না কেন দরজা বন্ধই থাকে, দরজার ভেতরে কিন্তু আমি ফিল করা শুরু করি নাই, দরজার বাইরে। এবং আমি রুমের ভেতরে থেকে অবস্থাতে আমি ফিল করতাম যে এই মুহূর্তে দরজার বাইরে একটা কিছু আছে। যাক, সেটাও গেল, ওটাও এক সময় শেষ হয়ে গেল। তারপর একটা স্পেসিফিক সময় এই চার মাস আগে থেকে ছ মাস পর্যন্ত বেশ রেগুলার যেটা হওয়া শুরু করলো। আমার রুমের সেট আপটা মোটামুটি এরকম যে আমার রুমে যে জায়গায় আমি আছি আর আমার রুমের বাথরুমের দরজা যেটা আছে, বাথরুমের দরজাটা আবার আমার ড্রেসিং টেবিলের মিররের উপর রিফ্লেক্ট করে, যেটা আমি আমার বিছানার উপরে বসে দেখতে পাই। সো বেসিক্যালি আমার বিছানায় শুয়ে থাকলে আমি মিরর দিয়ে আমার বাথরুমের দরজা দেখতে পাই। আমি এক্স্যাক্টলি ফিল করা শুরু করলাম এবং আমার চোখ ওই আগের রুমে যেরকম একটা স্পেসিফিক জায়গাতেই যেত, আমার রুমে আমি শুয়ে থাকা অবস্থাতে আমার সবসময় চোখ যেত ওই মিরর দিয়ে ঠিক বাথরুমের দরজার সামনেটাতে, এবং আমি শুধু এটাই ফিল করতাম যে ওখানে কেউ দাঁড়িয়ে আছে at times, এবং এটা মোস্ট অব দি টাইমস আমার হতো এরকম রাত দুটো তিনটার দিকে, এবং আমি প্রচন্ড ভয় পেতাম এবং আমার ভয়টা মোটামুটি আতঙ্কের লেভেলে চলে যেত। সো আমি ছোটবেলা থেকে অন্ধকার খুবই ভয় পাই, প্রচন্ড ভয় পাই, বাট ভূত জিনিসটা কখনো মাথায় আসে নাই। সো যেটা হলো যে আমি প্রচন্ড ভয় পাওয়া শুরু করলাম এবং যেই বাসে আমি জন্ম বেড়ে উঠেছি এবং ওই বাড়িতেই আমি রুমে আর থাকতে পারি না, এত পরিচিত এবং এই রুমের বাইরে বা এই বাড়ির বাইরে আমি চিন্তাই করতে পারি না ঢাকায় কোথাও থাকা। সো আমি এদেরকে ফোন করে জিব্রান সাকিব এদের সাথে আমি প্রায় শেয়ার করতাম যে আমার এরকম একটা ফিলিং হচ্ছে, যেটা ওরা খুব হেসে ফেলে উড়িয়ে দিত এবং আমিও মোটামুটি এটি চিন্তা করতাম যে না। বাট আমার যেটা মনে হতো আমি দুভাবে চিন্তা করতাম, এক হচ্ছে যেটা কখনো ফিলিং হয় নাই যা হঠাৎ করে হচ্ছে আমি জানি না যে ভৌতিক জিনিসগুলো শুরু করার জন্য, বাট আজকে আমি বলতে পারি যে ভৌতিষ্টের প্ল্যান শুরু হওয়ার অনেক আগের থেকে কিন্তু আমার ওই যে মাঝখানে রুমের যে ফিলিংটা তখন জিব্রান সাকিবদের ভৌতিকের ভৌতিষ্টের কোনো প্ল্যানই ছিল না। সো ওটা যে আমার মাথার মধ্যে কোনোভাবে সাবকনসিয়াসলি চিন্তা করছি বা ওটা কোনো হচ্ছে এটারও হওয়ার কোনো চান্স নেই, এটা আমি এখন চিন্তা করি। যাই হোক, তারপরে একদিন হঠাৎ করে আমার রুমেই একদম লাইট জ্বলছে মাঝরাতের সময় এবং আমি ল্যাপটপে ইন্টারনেটে আমি মোটামুটি ব্রাউজ করছি জাগা এবং আমি আধা শোয়া অবস্থায়, হঠাৎ করে আমি আমার রুমের দেয়ালে দেখছি এরকম ওই সুমন ভাইরা যে গল্পটা করেছে ম্যাচ বক্সের শেডটা, বাট আমার যেটা দেখা ছিল সেটা হচ্ছে একটা বেশ লম্বা রিবন টাইপের, বাট চড়াটা হবে একটা ম্যাচ সাইজেরই, ম্যাচ বক্স সাইজের চড়া। আমি হঠাৎ করে দেখলাম যে আমার ঠিক লাইটের নিচে এবং এসি চলছে, কোনো ফ্যানও নাই, কোনো কিছু মুভ করছে না আমার রুমে, ওই ঠিক লাইটের নিচে যে ওয়ালটা ওই ওয়ালে বিশাল এরকম একটা চড়ার দাগের মতন সোয়ার্লিং করে তারপরে আবার রুমের অন্যান্য দেয়ালগুলোর দিকেও ছুটে গেল এবং এটা লাইক কয়েক সেকেন্ডের ব্যাপার। তো আমি খুব ভয় পেলাম, তারপরেও আমি চিন্তা করছি, হ্যাঁ ভয় পাচ্ছি বাট আমি চিন্তা করছি দেখার ভুল, অনেক রাত জেগে আছি
প্রথম চিন্তাটা এরকম।
তো আমি যেটা বলছিলাম যে আমি শুয়ে থাকা অবস্থাতে আমার ড্রেসিং টেবিলটা দেখা যায়, আমার ড্রেসিং টেবিলের উপরে আবার একটা কাপড় রাতে যেহেতু চেঞ্জ করেছিলাম কাপড়গুলো এলোমেলো ভাবে রাখা ছিল, বাট লাইট জ্বলছে। তো আমি শুয়ে থাকা অবস্থাতে ফোনে আমার মনে পড়ছে আমি ফোনেও কথা বলছি আমার এক ফ্রেন্ডের সাথে, কথা বলতে বলতে আমার হঠাৎ করে ওই কাপড়ের উপরে চোখ গেছে, আমি হঠাৎ করে দেখছি আমার মনে হচ্ছে যে কাপড়টা নড়ছে এবং নড়ছে কিভাবে, আমরা কাপড় ধোয়ার সময় অনেক সময় দু হাতের মধ্যে কাপড় নিয়ে যেভাবে কচলে কাপড়টা ওভাবে নড়ছে। তো ফর এন ইনস্ট্যান্স আমি ফার্স্ট চিন্তা করলাম যে আমি ভুল দেখেছি, আমি ওটা ভুলে গেলাম, আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছি। তারপরে যেহেতু এটা ব্যাক অফ মাই মাইন্ড ছিল আমি আবার আমার চোখ গেছে এন্ড আই সি ইট মুভিং এগেইন। তারপরে আমি চিন্তা করছি যে না, আমি আমার ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতে বলতেই আমি আবার ওকে এটাও বলছি যে কেন আমি নড়তে দেখছি একটা জিনিস, ও বলছে কি, আমি বলছি না কাপড়, আচ্ছা মোস্ট প্রবাবলি আমি জানি না কি,
আপনি বলছেন যে ঘরে ফ্যান চলছিল না এসি চলছিল,
ফ্যান চলছিল না এসি চলছে এবং ওটা একটা কাপড় আমার সালোয়ার কামিজ যেরকম ওরকম রাখা। তো আমি চিনে উঠছি আচ্ছা কিছু হয়তো গেছে, এখন ওটা ইঁদুরি হোক বা কিছুই হোক বাসায় কেন ওটা এখন মাথায় আসছে, ফার্স্ট থিং এটাই আমার মাথায় আসছে। আমি গিয়ে ওখানে উঠে গিয়ে আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে কাপড়টা এভাবে নেড়ে আমি দেখার চেষ্টা করলাম যে নিচে কিছু আছে কিনা, দেখলাম যে কিছু নাই। আমি আবারও কথা বলতে বলতে চিন্তা করছি যে না আমি ভুল দেখেছি, দেখে এসে এটা যেহেতু সেকেন্ড টাইম ছিল আমি ফেরত এসে আবার আমার রুমে আমার বেডে বসেছি ঠিকই, বাট এবার আমি কনসিয়াসলি ওই কাপড়ের দিকে তাকিয়ে আছি এবং ফোনে কথা বলছি যে আমি দুবার দেখেছি, এবার আমি কনসিয়াসলি দেখছি। থার্ড টাইম আমি যখন দেখলাম যে নো ইটস মুভিং এগেইন, তখন আমি প্রচন্ড ভয় পেলাম যে না এটা আমার দেখার ভুল না, আমি পুরোপুরি জাগা এবং আমি কনসিয়াস মাইন্ডে আছি। আমি এত ভয় পেয়েছি আমি দৌড়ে গিয়ে আমার রুমের দরজাটা খুলে আমি বেরো হতে পারছি না, আমি কাপড়টার দিকে স্থির তাকিয়ে আছি এবং চিৎকার করে আমার কাজের মেয়েকে ডাকছি। তো কাজের মেয়ে ঘুম থেকে উঠে এসে মানে কি হয়েছে আপু কি ব্যাপার এসে আমি বলছি তাড়াতাড়ি ওইদিকে গিয়ে দেখো এই কাপড়টা কেন নড়ছে। তো ও আমার সামনে ওখানে গিয়ে আবার কাপড় নাড়ছে, আমি কিন্তু তখন অলরেডি জানি যে কাপড় নিচে কিছু নাই, বিকজ সেকেন্ড টাইম আমি চিন্তা দেখে রেখেছিলাম, এবং আমার কাজে আমি নর্মালি কিছুই খুঁজে পেল না। সো বলছে কিছুই না আপু, আপনি ভুল দেখেছেন, অত ঘুম থেকে উঠে এসে এরকম বলতো। ও চলে গেল, আই ওয়াজ এক্সট্রিমলি স্কেয়ার্ড, খুবই রকম আমি আতঙ্কিত একদম। পরের দিন জিব্রানদের সাথে শেয়ার করলাম, না এটা মানে তারা কোনো ভালো মন্দ উত্তরই দিল না, তারা যে শুনে স্টোরি টেলিং এর মতন ওরা শুনেই বন্ধ হয়ে গেল
চাপা।
কারণ আমি বলি এটা সত্যি, বিকজ ওরা যেহেতু কোনো পজিটিভ উত্তরও দিচ্ছে না এবং কোনো মানাও করছে না, তো আমি আমি নর্মালি আমি চোখে একটা অবিশ্বাসও দেখতে পাচ্ছি বা বিশ্বাসও, আই এম নট শিওর, তো আমি ওই জিনিসগুলোকে ইগনোর করাই বেশি পছন্দ করি। লাস্ট যেটা হলো এই এপ্রিলে আমি বলবো পয়লা বৈশাখের ঠিক দুদিন বা তিন দিন পরে, আমার আরো একটা ফ্রেন্ড বাসে, এরকম তিনটার মতনই বাজে, এটা তুই বলি, হ্যাঁ জিব্রানো আমার বাসে, আমরা সবাই মানে ঠিক তিনটা বা পৌনে তিনটার মতন বাজে, এবং এপ্রিলের সময় কোনো বৃষ্টি নাই, কোনো বাতাস নাই, কিচ্ছু নাই, আমরা আমার রুমে লাইট টাইট জ্বালিয়ে আমরা সবাই গোল হয়ে বসে গল্প করছি। আমার আরেকটা ফ্রেন্ড যে ও মেঝেতে বসা, জিব্রান বেডে বসা, আর আমি ওই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো, আর আমার রুমের দরজাটা হাফ খোলা ছিল। সেটা পুরোনো দিনের যেহেতু বাসা, ওই হ্যান্ডেল যেগুলো একটু চাপ দিয়ে ঘুরে তারপরে বন্ধ করতে হয় সেরকম হ্যান্ডেল, হঠাৎ করে দেখলাম যে দরজার হ্যান্ডেলটা বেঁকে ধাম করে জোরে কেউ মানে উইথ ট্রিমেন্ডাস ফোর্স কেউ যদি বন্ধ করে তখন যেরকম ধাম করে বন্ধ হয়ে আবার হ্যান্ডেলটা সোজা হয়ে যাবে, এরকম একটা হলো। তো বাই দিস টাইম আমি প্রায় কয়েক মাস ধরে জিব্রানদেরকে বলছি যে আমার এরকম ফিলিং হচ্ছে বাসায়, এই জায়গাতে একটা কিছু আছে, ওখানে আমি একটা কিছু দেখছি, নেভার গট এনি রিপ্লাই। তো ওই সময় আমি অভিমানের চোটেই মানে আমি আর কিছু বললাম না, আমি জাস্ট বাট আই রিয়েলাইজ যে ও আমার দিকে তাকিয়ে আছে চুপ করে, আমি ওর দিকে তাকিয়ে আছি, অ্যান্ড আই ওয়াজ শিওর যে ও এই জিনিসটা নোটিস করেছে। তো এই ধরনের কিছু এক্সপিরিয়েন্সেস তো আরো আছে যেগুলো
ব্যাপারটা খুব অদ্ভুত, মানে যখন একটা জিনিস দুইজন দেখে তখন সেটা ভুল দেখার চান্স কম এবং তিনজন,
এবং তার আগে পর্যন্ত কিন্তু আমার যে আরেকটা ফ্রেন্ড বাসায় ছিল ওকে ও যেহেতু একটু ভয় টয় পায় আমার মতনই, আর বাসায় যেহেতু আমার থাকছে কদিন থেকে, তো আমি ওর সাথে কিছুই শেয়ার করিনি এই ধরনের কিছু। তো ওই ঘটনাটা যখন হয়ে গেল, ও তো ও বসা, তারপরে যখন ওর সাথে শেয়ার করলাম তখন দেখা গেল যে হ্যাঁ এই জিনিসটা ও নোটিস করছে, আর আসলে দরজাটা এমন ফোর্সের সাথে বন্ধ হয়েছিল যেটা ইগনোর করার কোন উপায় নাই।
রাইট, সো
এটার ভেরিফিকেশন দিয়ে আমি প্রথমে ইগনোর করে নিয়ে ওগুলো কিছু হয়নি, যখন আমি প্রথম এই ম্যাচ বক্স রাইডার রিয়া থেকে শুনলাম ততদিন পর্যন্ত আমি রিয়াকে কোনো কিছু বলিনি আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশনের কথা, যেটা সুমন ভাই অ্যাক্সিডেন্টলি ক্যামেরা রেকর্ড করছে, যখন এটা আমাকে বলা হলো রিয়া তখনই রাত্রে একবার ফোন করেছিল যে আমি এটা দেখছি, সাথে সাথে আমি তাই কিছু বলি না, ঠিক আছে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ওকে ভয় পাইতে চাইনি আমি, আমার তো মেমোরি ক্লিক করলো যে সুমন ভাইয়ের ইনভেস্টিগেশন, সাথে সাথে আমি সুমন ভাইকে ফোন করলাম, সুমন ভাই মানে হোয়াট এভার ইউ কটন ক্যামেরা মাই ফ্রেন্ড জাস্ট ডিসক্রাইবড ইট, এখন এটা এক্স্যাক্টলি যেভাবে আপনি আমরা ক্যাচ করেছি ওটা, সো আমি তো রাত্রে ওকে ভয় দেবো না, হ্যাঁ জোস এতে শোনা। সো পরে আমি ওর বাসায় গেলাম, বাসায় গিয়ে আমি ইনভেস্টিগেশনের মতো করে দেখলাম যে ওই কাপড় নড়াটা কোথায় ছিল, এসির পজিশনটা কোথায় ছিল,
সবকিছু
সবকিছু মানে
মানে
পুরো প্রপার ইনভেস্টিগেশন যেটা আমরা সবসময় করি যে মানে রিক্রিয়েট দ্য সিন ওখানে করা, হ্যাঁ যে কোন পসিবিলিটি আছে ওকে বাতাস আসতে পারে এই থেকে, এসির আওয়াজ বাতাসও আসতে পারে এই থেকে, সো দের ইজ নো ওয়ে, এসি হচ্ছে পিছে, দের ইজ আ ওয়াল ব্লকিং ওই জায়গাটা, সো ওখানে, আর এর মধ্যে আমি বাহিরে বলেছিলাম যে যদি কোনো কিছু পাওয়া যায়, সো সেই রাতে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এক্সপিরিয়েন্স,
আপনার সামনেই ঘটনাটা ঘটলো,
আমি দেখলাম পুরো বেন্ড হলো, মানে
কেউ একজন খুললো কিন্তু তাকে দেখা যাচ্ছে না, জাস্ট বেন্ড হলো, আবার
আমি তাকা আমি পেছনের দিকে আমার ডান দিকে হচ্ছে, আমার হাতে বাম দিকে হচ্ছে দরজাটা, সো আমি ইয়েটা শুনলাম শুধু ব্যাখ্যাটা হয়ে দরজা ঠান্ডা, সো এর মধ্যে কোন বৃষ্টি না বাতাস না, এরকম গরম ভাবছে এপ্রিলের দিকে, নো ওয়ে পসিবল যে এই আওয়াজটা হতে পারে, এটা কেউ টান দিতে পারে।
আমার মনে হয় যে এটা সম্পর্কে যদি যারা শুনছেন তারাও যদি কোনো কিছু বলতে চান যে আপনাদের এরকম ঘটনা ঘটছে কিনা, ঘটতেই পারে, এটা তো বাসার ঘটনা এবং অনেক বাসাতে এরকম ঘটনা ঘটে, সেটা আমাদের শেয়ার করতে পারেন এসএমএস এর মাধ্যমে। আমরা একটা গান শুনবো, আর এই মুহূর্তে তার আগে বলি যারা এখন জয়েন করলেন তার হয়তো জানেন না যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর এখন যে গানটা শুনবো সেটা ডিওর একটা গান, হলি ড্রাইভার, চলুন শুভাশি কাটিয়ে। We'll be right back.
You can see his stripes, but you know he's clean. Oh, don't you see what I mean? Gonna get away. In the black and blue, something is coming for you. Look out! Race for the morning. You can hide in the sun till you see the light. Oh, we will pray it's alright. Gonna get away.
আমার কালেকশনে 200 কয়েন আছে,
আর আমার আছে 1200 স্ট্যাম্প, সব বিদেশি।
আমার খুব ভালো দুজন বন্ধু আছে,
মাত্র দুজন। আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে 4000 বন্ধু।
মেরে পাস মা,
আমার সিডি আছে প্রায় 400,
তিন তিন ফুল কালেকশন,
লেটেস্ট
সফটওয়্যার।
আই হ্যাভ আ ড্রিম।
আমার আমার কিছুই নাই।
নিষ্ঠুর এই পৃথিবীতে যার কিছুই নাই, তারও আছে এয়ারটেল অফার। আমার এয়ারটেল আমার অফার। এয়ারটেল প্রিপেড থেকে *222 হ্যাশ ডায়াল করে জেনে নিন আপনার অফার। কিছু না কিছু অপেক্ষা করছে সবার জন্য।
ইশ, দিন দিন কম্পিটিশন বাড়ছে, টেস্ট পরীক্ষা শেষ, SSC পরীক্ষার জন্য কি যে করি।
ও, এই কথা, পাঞ্জিরি SSC টেস্ট পেপার আছে না? কমপ্লিট এক্সাম প্রিপারেশনের জন্য এবার পাঞ্জিরি টেস্ট পেপার দিচ্ছে অফুরন্ত সুবিধা।
কি কি থাকছে?
পরীক্ষার নিয়মিত সব আয়োজনের পাশাপাশি 2012 সালের পরীক্ষার্থীদের জন্য থাকছে এক্সক্লুসিভ সাজেশন ও বিষয় ভিত্তিক সুপার টিপস। অতিরিক্ত অনুশীলনের জন্য থাকছে ইন্টারনেট লিঙ্ক, ফ্রি অনলাইন এক্সাম ও ফ্রি সিডি।
একসাথে এত কিছু
আরো আছে। অনুশীলনের সুবিধার্থে পাঞ্জিরি টেস্ট পেপার 4 খণ্ডে প্রকাশিত, যা পাওয়া যাচ্ছে আকর্ষণীয় একটি বক্সে।
তাহলে তো পাঞ্জিরি সেরা, কারণ একমাত্র পাঞ্জিরি আমার প্রকৃত প্রয়োজন বোঝে।
SSC পরীক্ষার ভয় সেরা টেস্ট পেপার দিয়ে করো জয়।
এখন তো কাছে আসা
ছেড়ে পেতে কার না ভালো লাগে। বন্ধ থাকা এয়ারটেল সিমে প্রতিবার 20 টাকা রিচার্জে সর্বমোট 600 টাকা বোনাস।
আমার কালেকশনে 200 কয়েন আছে,
আর আমার আছে 1200 স্ট্যাম্প, সব বিদেশি।
আমার খুব ভালো দুজন বন্ধু আছে,
মাত্র দুজন। আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে 4000 বন্ধু।
মেরে পাস মার,
আমার সিডি আছে প্রায় 400,
তিন তিন ফুল কালেকশন,
লেটেস্ট সফটওয়্যার।
আমার আছে জল।
আই হ্যাভ আ ড্রিম।
আমার আমার কিছুই নাই।
নিষ্ঠুর এই পৃথিবীতে যার কিছুই নাই, তারও আছে এয়ারটেল অফার। আমার এয়ারটেল আমার অফার। এয়ারটেল প্রিপেড থেকে *222 হ্যাশ ডায়াল করে জেনে নিন আপনার অফার। কিছু না কিছু অপেক্ষা করছে সবার জন্য।
Don't stop the footy. Don't stop the footy.
Radio Footy 88.0 FM.
Oh,
যায় ফুলো মনে ও কে 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 হয়
ভূত FM হন্টেড বাই এয়ারটেল।
আচ্ছা, আমরা আবারও আরেকটা গল্প শুনতে চাই। আমাদের সাথে আরেকজন গেস্ট রয়েছেন, যিনি একটা চমৎকার গল্প দিয়ে শুরু করেছিলেন আজকে, তার কাছ থেকে আরো একবার গল্প শুনবো আমরা। আপনার কাছে এখন কোন গল্পটা বলবেন আপনি, মানে যেটা আপনার আসলে গল্প বলাটা ভুল হচ্ছে, বারবার গল্প বলছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা তার সাথে একদম ঘটেছে, জিনিসটা যেগুলো ঘটেছে সেগুলো তিনি শেয়ার করছেন।
থ্যাংক ইউ রাসেল। সাকিব ভাই যেটা বলেছিল যে গোরস্থান একটা সেফ জায়গা, বাট আনফর্চুনেটলি আমার সাথে যেই ঘটনাগুলো ঘটেছে এটা আবারও সেই মানে গোরস্থান রিলেটেড। তো এটা ছিল এরকম, মানে তখন আমি ক্লাস 8-9 পড়ি। তো আমি শুয়ে আছি, আমাদের ওই রুমটাতে আমরা দুই ভাই থাকতাম আর কি, মানে আমাদের দুজনের সিঙ্গেল সিঙ্গেল দুইটা বেড ছিল। তো আমি শুয়ে আছি, হঠাৎ করে মনে হলো যে আমার পা ধরে কেউ টানছে। তো স্পষ্ট আমি একটু অনুভব করলাম যে কেউ হাত ধরে যদি পা টানে যেরকম একটা ফিলিং হয়, ঠিক সেরকম, মানে সিমস যে কেউ আমাকে পা ধরে টানছে, এখন আমাকে কি মানে জাগানোর চেষ্টা করছে বা কিছু বলার চেষ্টা করছে, এরকম কিছু একটা। তো আমি তাকে দেখার চেষ্টা করলাম, বাট সাদা কাফন দিয়ে একটা মানুষকে ঢাকা থাকলে যেরকম হয় ঠিক সেরকম একটা। আমি প্রচন্ড ভয় পেলাম, মানে আমি তখন মানে চিৎকার করবো আমার গলা আটকে গেছে, মানে আমার গলা থেকে কোনো স্বর বের হচ্ছে না। আমি খুব চিৎকার করে আমার বড় ভাইকে ডাকার চেষ্টা করছি, বাট আমার হাত পা মনে হচ্ছে যেন কেউ আমাকে জোর করে চেপে রেখেছে এবং আমার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। একটা পর্যায়ে মানে আমি খুব চেষ্টা করে মানে খুব নিজেকে বের করার চেষ্টা করে আমি উঠে গেলাম ঘুম থেকে, দেখি যে আমি ঘুমাচ্ছিলাম, আমার গা হাত পা পুরো ঘেমে গেছে। নেক্সট মর্নিং মানে তখন আমাদের পাড়ার ফ্রেন্ডরা মিলে আর কি, আমরা ওই আমাদের ওখানে একটি স্কুলের মাঠ আছে, ইসলামাবাদ স্কুল, ওই মাঠে আমরা বল টল খেলি আর কি। তো বল খেলার পর আমাদের মহল্লায় দুইটা বড় পুকুর আছে, একটা হচ্ছে কবরখানার মধ্যে পুকুর আর একটা হচ্ছে আপনার আমাদের পাড়ার ইয়েতে। তো পাড়ার ওই পুকুরটা হয় কি যে ওই অনেকেই গোসল টোসল করে, পানিটা একটু মানে সবুজ সবুজ শ্যাওলা মানে নোংরা হয়ে গেছে, ওটাতে আমরা যাই না, আমরা ওই কবরখানার পুকুরটাতেই যাই। তো আমরা কবরখানার পুকুরে গিয়েছি বন্ধুরা, এর আগেও গিয়েছি, ওই দিনও গিয়েছি, আমরা পানির মধ্যে ঝাপাঝাপি লাফালাফি, এবং আমরা পানিতে নামলে মোটামুটি 1-2 ঘন্টার আগে উঠতাম না, এরকম একটা অবস্থা, হাত পা সাদা হয়ে যেত। তো খুব এনজয় করছি, ফ্রেন্ডরা মজা করছি, হঠাৎ করে আমার পায়ে কি একটা বাদলো, মানে কাঠে এসে বাদলে যেরকম হয় এরকম একটা কিছু একটা মনে হলো, কাঠের সাথে ধাক্কা লাগলো এরকম কিছু। তো আমি ওটাকে খুব একটা আমল দিই নাই, হয়তো ভাবলাম যে ঠিক আছে এখানে হয়তো যেহেতু কবরখানা হয়তো কোনো কাঠ টাট পড়ে থাকতে পারে, আমি আর একটু সরে গিয়ে আবার ওই জায়গায় আর একটু সরে গিয়ে আমি মানে ওরকম আমার বন্ধুদের সাথে খেলা করছি। এরপর আমার পায়ে কি যেন একটা কাপড়ের মতো মানে মনে হচ্ছে যেন কাপড়ের মতো কিকা জড়িয়ে যাচ্ছে, এন্ড দেন আই রিয়েলি ফ্রাইটেন, মানে আমি পা তুলে দেখি যে একটা সাদা কাপড় আমার হাতের সাথে চলে আসছে। আমি মানে খুব ভয়তে চিৎকার করে উঠেছি, আমার বন্ধুরাও চলে আসছে, এন্ড উই অল সি যে মানে একটা সাদা কাপড়। দেন তাড়াতাড়ি করে আমরা ওই চিৎকার করলাম, পুকুরের সব লোক মোটামুটি পুকুর থেকে উঠে গেল এবং আমরা সবাই পাড়ে চলে আসলাম। তখন ওই কবরখানার মধ্যে যারা কবর খোড়ে আর কি, এদেরকে ডাকা হলো, ওরা আসলো, ওরা এসে কাপড়টা টানাটানি করে উঠালো, দেখলো যে একটা ডেড মানে মরা বডি, অনেক আগের হয়তো কঙ্কাল হয়ে গেছে। তো এটা পুকুরের মধ্যে কিভাবে আসলো, এখন যুক্তি দাঁড় করার অনেক যুক্তি বলা যায় যে আসলে তো কবরখানার পুকুরটা যখন করা হয়েছিল নিশ্চয়ই অনেক কবর নষ্ট করেই ওটাকে পুকুর করা হয়েছে, কোন বডি থাকলেও থাকতে
পারে।
বাট আমি তখন একটা রিলেশন খোঁজার চেষ্টা করলাম যে আমি কাল রাতেই একটা স্বপ্ন দেখলাম যে সামওয়ান ট্রাইং টু সে মি সামথিং, এবং আজকে আমার সাথে পায়ের সাথে এরকম কেন হলো। তখন আমি ভয় পেয়েছি, মানে আমার কাছে তখন মনে হয়েছে যে হয়তো এই আত্মাটা মানে ইটস নট এ মানে হয় না যে অপরিতৃপ্ত কোনো আত্মা, মানে যে হয়তো পরিত্রাণ পাওয়ার জন্য লাইক ওর তো মাটিতে থাকার কথা ছিল, বাট সে পুকুরে সে কিছু বলতে চেয়েছিল এবং সেই মেসেজটা হয়তো সে আমাকে আমার মানে আমি তখন ওই রিলেশনটা চেষ্টা করলাম বোঝার যে আমি কেন দেখলাম ওই স্বপ্নটা দেখলাম তার পরের দিন এরকম একটা ঘটনা ঘটে।
রিলেশনটা এই জায়গাটাতে খুব অদ্ভুত যে আপনি আগের রাতে যা দেখলেন তার সিমিলার কিছু একটা পরের দিন ঘটলো।
এবং আমি তখন আমার ফ্রেন্ডদেরকে বললাম যে দোস্ত জানিস আমি কিন্তু কাল রাতে এরকম একটা স্বপ্ন দেখেছি।
নিশ্চয়ই মানে তখন কেউ নিশ্চয়ই বিশ্বাস করেনি।
তখন ওরা সব ওরাও ভয় পেল যে তোর সাথে এরকম কেন হলো।
সেটাই মানে খুবই আজব ব্যাপার কি যে মানে আপনার সাথে এই ঘটনাটা আগের রাতে ঘটেছিল
এবং আমার পায়ে
আপনার পায়ে কাপড়টা আটকেছে। এটা এরকম না যে অন্য কেউ বললো যে জানিস মানে কালকে আমি এরকম একটা স্বপ্ন দেখেছিলাম তাহলে তো ঘটনাটা মানে বিচ্ছিন্ন ঘটনা হতো কিন্তু পুরোপুরি আপনি
আমার সাথে। তো তখন আমার ফ্রেন্ড আমাকে ওই ইমাম সাহেবের কাছে নিয়ে গেল মসজিদে। মানে তখন দুপুরের টাইম ছিল জোহরের ওয়াক্ত হয়েছে বা জোহরের নামাজের পরে হবে। আমাকে তখন হুজুরের কাছে নিয়ে গেল নিয়ে গিয়ে বললো যে হুজুর এই ব্যাপার ও তো কালকে রাতে এরকম একটা স্বপ্ন দেখেছে এবং আজকে ওর সাথে এরকম একটা ঘটনা ঘটলো তো আপনি একটু ওকে ঝেড়ে দেন আর কি। পরে হুজুর একটু ফুটু দিয়ে দিল যাতে আমি ভয়তে আমার ইয়ে না হয় এবং আমি বাসায় চলে আসলাম। আমার পরে আর কোন রিয়াকশন হয়নি মানে সবাই বলেছিল হয়তো ভয়তে আমার জ্বর টর আসতে পারে বাট না আমার জ্বর আসেনি
কোন সমস্যা
না কোন সমস্যা।
আমরা মানে কি বলবো যে ঘটনাগুলো দুটো ঘটনা শুনলাম দুটো ঘটনায় কবরখানা রিলেটেড এবং দুটো ঘটনায় খুব ভয়ঙ্কর।
না এই স্বপ্ন ব্যাপারটা খুব ইন্টারেস্টিং
খুব ইন্টারেস্টিং মানে আমি আমি এটা ভাবতেই পারছি না যে আগের দিন যেটা দেখলো পরের দিন সেটা কিভাবে হবে
জাস্ট আগের রাতে
মানে সেটাই মানে অদ্ভুত একটা ব্যাপার এবং বেশ ভয়ঙ্কর ব্যাপারটা।
আমার নিজেরও একটা মানে স্বপ্ন রিলেটেড ঘটনা আছে
প্লিজ প্লিজ।
তো এটা ইনফ্যাক্ট যেহেতু আপনি বলে ফেললেন আমি এই সূত্র ধরেই বলি। সেটা হচ্ছে যে এটা প্রায় 17 বছর আগের ঘটনা।
আচ্ছা
ইয়েস আই এম দ্যাট ওল্ড। তখন আমি আই থিঙ্ক ক্লাস 11-12 সব এরকম একটা গ্রেডে আছি এ লেভেলস দিচ্ছি।
আচ্ছা
তো আমি আর আমার একটা ফ্রেন্ড ছিল নাম ফাইসাল।
আচ্ছা
তো আমরা দুজন খুব নামাজ রোজা করতাম এখন অনেক কম করি তখন অনেক বেশি করতাম।
আচ্ছা
মানে 5 ওয়াক্ত নামাজ পড়তাম রোজা এখনো সব রাখি তখনও সব রাখতাম তখন তারাবি সব মানে রেগুলারলি পড়তাম মানে খুবই রিলিজিয়াস ছিলাম ফ্যানাটিক্যাল না বাট রিলিজিয়াস।
ওকে
তো ওই সময় আমরা দুজন খুব ইন্টারেস্টেড হয়ে গেলাম জিনের ব্যাপারে।
আচ্ছা
তখন নতুন নতুন অনেক কিছু দেখছি শিখছি তো জিন নিয়ে আমরা মহা রিসার্চ রিসার্চ করতাম আর কি মানে যত বইপত্র আছে ওগুলো পড়তাম। তখন তো ইন্টারনেট ছিল না তো ইন্টারনেট ঘাটাতে পারিনি তখন লোকজনের সাথে কথা বলে ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডস হুজুর টুজুর যারা ছিলেন সবার সাথে প্রায় জিন টিন নিয়ে কথা বলতাম আর কি। তো তখন আমার ভিতরে একটা মানে বিশাল আগ্রহ ছিল যে জিনকে যদি আমি দেখতে পারি এটা খুব মজা হবে আর কি মানে বিশাল ব্যাপার কারণ সারা জীবন শুনে এসেছি জিন আছে এই সেই হ্যান ত্যান এবং ইনফ্যাক্ট এর কিছু বছর আগেও আমাদের ফ্যামিলি আমরা একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম তিন চাচার ফ্যামিলি একসাথে ছিলাম আমরা তিনতলা বিল্ডিং এ ওখানে একটা ঘটনা ঘটেছিল যেটা আমি পরে বলবো আজকে বলবো না।
আচ্ছা
সো অনেক কিছু শুনে এসেছি আমার আশেপাশের লোকজন এক্সপিরিয়েন্স করেছে তা আমার খুব ইচ্ছা ছিল যে জিন যদি দেখতে পারি এটা তো দারুণ
দারুণ একটা ব্যাপার হবে
এইরকম একটা ব্যাপার ছিল। তো একদিন স্বপ্ন দেখছি মানে ঘুমিয়ে আছি ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখছি কিন্তু স্বপ্নে কিন্তু আমি জানি না যে আমি স্বপ্ন দেখছি অনেক সময় কিন্তু আমরা জানি যে এটা স্বপ্ন
স্বপ্ন
ওখানে আমি ইটস মানে আমার কাছে মনে হচ্ছে ইটস রিয়েল। তো আমি দেখছি যে আমি আমার ফ্রেন্ড থাকতো ধানমন্ডি 28 নম্বর রোডে আর এখনকার ধানমন্ডির সাথে তখনকার ধানমন্ডি কোন তুলনা হয় মানে এই প্রচুর পার্থক্য
অনেক ফাঁকা
তখন ছিল একদম ফাঁকা একদম নিরিবিলি
রাইট
এবং খুবই সুন্দর সবুজ একটা ইয়ে ছিল এখন তো প্রচুর মার্কেট এন্ড কমার্শিয়াল হয়ে গেছে তখন চুপচাপ ছিল। তো আমি দেখছি স্বপ্নে যে নর্মালি আমি যে কাজটা করতাম বিকালের বাসায় চলে যেতাম তখন আমরা বেরোতাম ঘুরতে সেটাই দেখছি যে অ্যারাউন্ড 4টা-4টা বাজে 3:30-4টা বাজে আমি ওর বাসায় গেছি। তো আমরা দুজন একসাথে বাস থেকে বের হয়েছি বের একটা রিক্সা নিয়েছি রিক্সা নিয়ে যাচ্ছি 28 নম্বর থেকে বের হয়ে আমরা 32 নম্বর ব্রিজে গেলাম ধানমন্ডি 32 নম্বর ব্রিজ রাইট ব্রিজটা ক্রস করলাম ক্রস করে ফর সাম রিজন আমরা দুজনে উই লুক ব্যাক যে পিছু ফিরে থাকলাম ব্রিজের দিকে দেখি যে ব্রিজটা ইজ টোটালি ডিস্ট্রয়েড
ব্রিজটা
হ্যাঁ ব্রিজটা একটা ধ্বংসস্তূপ। আমরা ইমিডিয়েটলি রিক্সাওয়ালাকে বললাম ভাই রাখেন 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 ও রাখলো আমরা দুজনেই নামলাম নেমে হেঁটে গেলাম ব্রিজের কাছে গিয়ে দেখি যে ব্রিজটা নট অনলি ধ্বংস ধ্বংস হয়ে আছে এটা একটা মানে পুরনো ধ্বংসস্তূপ
ব্রিজটা
হ্যাঁ ব্রিজটা মানে এটা এখন ভাঙেনি এখন ধ্বংস হয়নি এটা অনেক আগে ধ্বংস হয়েছে মানে পুরনো একটা যে লালচে টাইপের ইয়ে হয়ে যায় না
একটু মানে
সেপিয়া সেপিয়া কালার ইট হয়ে যায় ওটার মধ্যে শ্যাওলা থাকে একটু ঘাস জমে আছে একটু এদিক দিয়ে দু তিনটা ডাল উঠছে পুরা ব্রিজটা ওই রকম অবস্থায় লেকের মধ্যে পড়ে আছে আর আমরা দুজনে ওখানে মানে বলে গেছে মাথা চুলকাচ্ছি আমি তখন ফয়সালকে বললাম ফয়সাল আমরা এই মাত্র ব্রিজটা ক্রস করলাম না ফয়সাল বলছে হ্যাঁ দোস্ত আমরা এই মাত্র ব্রিজটা ক্রস করছি আমি বলছি ব্রিজটা কি ক্রস করার আগে ভাঙা ছিল নাকি এখন ভাঙছে? আচ্ছা বলে ব্রিজটা যেহেতু আমরা ক্রস করছি তেমন ব্রিজটা ছিল, ওয়াই আর ইউ ইভেন আস্কিং মি দ্যাট? আমি জানি না, বাট আই এম আস্কিং ইউ দিস বিকজ এটা কেমনে হয়, ব্রিজ আমরা ক্রস করলাম ব্রিজ ভাঙা কেমনে? আই ডোন্ট নো দোস্ত। তারপর দুজন বলল আচ্ছা ঠিক আছে ফাইন, এটা উইল ফিগার ইট আউট লিটার। বলে আমরা আবার রিক্সা উঠছি।
আচ্ছা
রিক্সাটাও রওনা দিছি, রিক্সা দিয়ে তো রিক্সা দিয়ে যাচ্ছি। মজার ব্যাপার হচ্ছে স্বপ্নে আমি দেখছি আমরা উইমেন্স কমপ্লেক্সে দিয়ে যাচ্ছি, রাইট? সো 32 নম্বর থেকে যদি উইমেন্স কমপ্লেক্সে কেউ যেতে চায় ব্রিজ থেকে নেমে বাম দিকে যেতে হবে,
রাইট? একদম
আমরা দেখছি স্বপ্নে দেখছি যে ব্রিজ থেকে নেমে আমরা ডান দিকে যাচ্ছি, কিন্তু ডান দিকটাই হচ্ছে উইমেন্স কমপ্লেক্সের রাস্তা।
আচ্ছা
এভরিথিং ওয়াজ আ মিরর ইমেজ। জাস্ট ওখানে উপর একটা আয়না ধরলে আয়নায় যে ছবিটা আসবে
তখন সবকিছু
ওই এলাকাটার আমরা ওই ইমেজের মতো একটা জায়গায়, মানে ডান দিক দিয়ে যাচ্ছি আর আমরা জানি আমরা উইমেন্স কমপ্লেক্সেই যাচ্ছি, কিন্তু আসলে কিন্তু উইমেন্স কমপ্লেক্স বাম দিকে।
ওকে
জাস্ট মিরর ইমেজ। সাম দিকে যাচ্ছি যাচ্ছি তো যেতে 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 আমরা তখন ডিসকাস করছি এটা কি হলো ফ্যাসাল, আমরা কি চোখে ভুল দেখছি নাকি, নিশ্চয়ই ভুল দেখছি, এইসব সব ডিসকাস করছি। যেতে যেতে দেখি উইমেন্স কমপ্লেক্সের কাছে চলে আসছি, এবং অ্যাকচুয়ালি উইমেন্স কমপ্লেক্স তো যে রাস্তা দিয়ে যেতে হয় ওটার বাম দিকে, রাইট?
রাইট, একদম।
এখানে যেহেতু মিরর ইমেজ উইমেন্স কমপ্লেক্স হচ্ছে আমাদের হাতের ডান দিকে।
আচ্ছা
রাইট, সো আমরা দেখছি দূরে উইমেন্স কমপ্লেক্স, আমরা যাচ্ছি রিক্সালো আমাদের নিয়ে যাচ্ছে, তো দেখি যে সামনে অনেক সারি সারি গাড়ি রাখা,
আচ্ছা
পার্ক করা গাড়ি পার্ক করা, তো প্রত্যেকটা গাড়িতে দেয়ার ইজ ওয়ান ড্রাইভার।
আচ্ছা
মানে ড্রাইভার কিনা যাই না, ড্রাইভিং সিটে একজন বসে আছে। ওকে আমরা দূর থেকে দেখছি দিনের বেলা তখন,
আচ্ছা
বিকাল 4টা বাজে, তো ফর সাম রিজন ওদেরকে দেখে আমার আর ফয়সালের ভয়াবহ ভয় লাগা শুরু করলো।
আচ্ছা
খুব নর্মাল কিন্তু বিকাল বেলা রোদ, দুজনেই হঠাৎ করে ভয় লাগা শুরু করলো, এন্ড দুজনেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুরুদ পড়া শুরু করলো। ফয়সালও পড়ছে আমিও পড়ছি, আমি আবার জোরে জোরে পড়া শুরু করলাম, ও আর কি আস্তে আস্তে পড়ছিল। তো আমরা যত গাড়িগুলোর কাছে আসছি ওরা আবার দেখি আমাদের তাকিয়ে আছে, প্রত্যেকটা গাড়িতে একটা লোক আছে। যত কাছে আসছি তত আমি আরো জোরে পড়ার চেষ্টা করছি এবং আমার কষ্ট হচ্ছে জোরে পড়তে, মানে অ্যাজ ইফ গলা দিয়ে স্বর বের হচ্ছে না, যেটা আমার জীবনে হয়নি। মানে আমার অনেক কষ্ট করে জোরে জোরে পড়ার চেষ্টা করছি, তখন আমার ফ্রেন্ড আমাকে বলে যে আসতে পর, ওরা মাইন্ড করতে পারে। তখন আমি বললাম যে ওরা মাইন্ড করবে কেন, ওদেরকেও আল্লাহ বানিয়েছে আমাদেরকেও আল্লাহ বানিয়েছে, তো মাইন্ড করার তো কিছু নেই, আমি তো দুরুদি পড়তেছি। বলে আমি আরো তার স্বরে পড়ার চেষ্টা করছি আর কি। সিচুয়েশনটা পুরো খুব মানে মুভির ক্লাইম্যাক্সের মতো আর কি, আমরা গাড়িগুলোর কাছে যাচ্ছি, আমি চিৎকার করে পড়ার চেষ্টা করছি লা ইলাহা ইল্লাল্লাহ, আই হ্যাভ নো আইডিয়া ওয়াই, ভয়াবহ ভয় লাগছে। হঠাৎ একটা সার্টেন টাইমে আমরা গাড়িগুলোর কাছে চলে আসছি, সবগুলো গাড়ির দরজা প্যাসেঞ্জার ড্রাইভার সিটের দরজাটা খুলে গেল,
আচ্ছা
ওরা নামবে। এটা দেখে আমার ভয় আরো বেড়ে গেল, মানে সিরিয়াসলি ভয় পাচ্ছি আমি। দরজাটা খুললো, সো নামতে হলে সবচেয়ে পাটা বের করতে হবে, সো পাটা বের হবে, তখন আমার চোখ গেছে ওদের পায়ের দিকে, বিকজ ছোটবেলা থেকে শুনে আসছি জিন্দের পা নাকি উল্টা হয়,
উল্টা হয়, রাইট
রাইট। সো নামবে যখন, পাটা যখন বের হবে, ওই সময় আমার এত ভয় লাগছে, মানে ওরা বের হচ্ছে আমার চোখ গাড়ির নিচের দিকে যাতে আমি ওদের পা দেখব, তখন ভয় আমার ঘুম ভেঙে গেছে।
আচ্ছা
উঠে মানে লিটারেলি আসে না, আই সোয়েটিং, হার্ট বিট বেড়ে গেছে, মানে এত ভয় আমি জীবনে কোন স্বপ্নে বা রিয়েল লাইফেও পাইনি, এত ভয় পাইছি।
মানে এটা একটা মানে স্বপ্নটা অনেকটাই একদম সত্যির মতো।
হ্যাঁ আমি যতক্ষণ দেখছিলাম ইট ওয়াজ হ্যাপেনিং, ইট ওয়াজ হ্যাপেনিং, ঘুম থেকে ওকে ইট ওয়াজ এ ড্রিম। ঘটনা এখানে শেষ না,
আমার তাই মনে হচ্ছিল যে
ঘটনা এখানে শেষ না। রিয়েল মজাটা হলো আমি আর কয়েকদিন পরে সিলেট গেলাম, সিলেটে আমার আমার দাদি বাড়ি হচ্ছে হবিগঞ্জ, নানি বাড়ি সিলেট, সো আমার নানু সিলেটে থাকেন। তো সিলেটে আবার ওই একটা ফেমাস পীর ছিলেন, সিলেট শহরে থাকেন থাকতেন, ওনাকে সবাই পীর নানা ডাকত।
আচ্ছা
পীর নানা সবাই মানে বড় বাচ্চা সবাই ওনাকে পীর নানা ডাকে আর কি।
আচ্ছা
সো হি ওয়াজ এ রিয়েলি কুল পার্সন, মানে হি ওয়াজ এ ভেরি নাইস পার্সন, পুরো পাপা স্মার্ফ টাইপের চেহারা আর কি, যে সুন্দর দাড়ি, মোটা চশমা, খুব জলি,
রাইট,
এবং মিকি মাউসের টি শার্ট পরে ঘুরে বেড়ায়, মানে ওইরকম না যে পীর শুনলে আমরা শুনি না যে হাতে তুসবি আগরবাতি জ্বলতেছে
এরকম টাইপ,
মুরিদ বসে আছে সামনে, একদম এরকম না।
আচ্ছা
বুঝছো, এবং ওনার কাছে যারা যায় প্রথমে উনি বলে আমার কাছে কেন আসছো, ওটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন, নট দ্যাট বসো বাবা এগুলো কিছু না, ইট ওয়াজ জোশ। সো ওনার সাথে আমার নানি বাড়ির ফ্যামিলির অনেক পুরনো দিনের সম্পর্ক।
আচ্ছা।
এবং সিলেটে তো সবাই সবাইকে চিনে, সবাই সবার রিলেশনশিপ তো ওরা চিনে। তো আমরা যখন সিলেট যেতাম মাঝে মধ্যে আমরা ওনার সাথে গিয়ে দেখা করতাম। আমার আম্মা আবার এগুলো খুব বিশ্বাস করে, আম্মাও গিয়ে খুব ইমুক দোয়া পড়ে দেন, এগুলো করতে থাকে। আর ওই ভদ্রলোকের একটা ওনার বয়স তখন ছিল অ্যাটলিস্ট 70-75, কিন্তু ওনার মতো এত শার্প মেমোরি আমি কারো দেখি নাই। মানে তোমার সাথে যদি একদিন পরিচয় হয়, মানে উনি সারা জীবন তোমাকে মনে রাখবে, তুমি যখন যাবো তোমাকে চিনবে। এবং নট যদি তোমাকে চিনবে, তুমি যদি তোমার ফ্যামিলি সম্বন্ধে কিছু বলে রাখো যে আমার বাবা হচ্ছে অমুক, আমার চাচা ছিলেন অমুক, ওগুলো আবার বলবে তুমি তো অমুকের ছেলে। আমি গেলাম আমার আম্মার সাথে, আম্মা গিয়ে অ্যাজ ইউজুয়াল দোয়া দূরে ধ্যান ত্যান এসব সব করছে। তা আমি তখন তো জিন দেখবো জিন দেখবো এগুলো আমার, আর পীরের বাসায় গেছি। তাহলে পীর না না আমার কিন্তু একটা ইয়ে আছে। বলে কি, আমি খুব জিন দেখতে চাই, আপনি নাকি সব খুব রেগুলারলি করেন জিন টিন নামান, পুরো ফাইজলামি মোটে। তখন আমার একটা কথা বললো যেটা শুনে আমার বেশ মানে পুরো এনথুজিয়াস্টিক মানে কেমন জানি লাগলো আর কি। বললো যে তুমি তো দেখছো,
ও মাই গড,
তুমি তো দেখছো, মানে তুমি তো দেখছো, তো যা দেখছো ওইটাই।
মানে এটা হচ্ছে যে এতক্ষণ ধরে আমরা যে ঘটনাটা শুনলাম আগে,
ইয়েস
ওকে, তার মানে এটা কি আসলে স্বপ্ন ছিল, মানে কি, মানে
আই ডোন্ট নো, আমি
মানে খুবই অদ্ভুত একটা ব্যাপার।
আমি বলি না যে আমি সব বিলিভ করতে চাই না বা করি না হ্যান ত্যান, এই জন্য মানে আই ডোন্ট রিয়েলি নো যে আমি আসলে দেখছি নাকি না, বাট অ্যাকর্ডিং বাট হি ডাজন্ট নো ইদার। আমি ওকে বলি নাই যে আমি স্বপ্ন দেখছি, আমার ফ্যামিলি কেউ জানে না এই স্বপ্নের কথা।
তিনি লাস্টে বলেছেন যে দেখছো,
উনি বলছে যে তুমি তো দেখছো। তখন এটার সাথে আমি ইমিডিয়েটলি বিশ, এটা হয়েছে এক মাস দেড় মাস আগে ঘটনা,
একদম
তো মাথা তখন ইমিডিয়েটলি খাট করে ওটা মাথায় আসছে। তা বলছি না দেখছি মানে, বলে না তুমি দেখছো যা দেখছো ওইটাই।
অনেক ইন্টারেস্টিং একটা ঘটনা। আমার কাছে মনে হয় যে আরেকটা গল্প আমরা শুনতে পারি না, আমাদের রিয়া আছেন এখানে, রিয়ার কাছ থেকে।
আসলে অনেক গল্প শুনে অনেক কিছু এরকম মনে হচ্ছে যেগুলো অনেক সময় শুনেছি। কিছু ছিন্ন বিচ্ছিন্ন বলি, সুমনের থেকে কবরস্থানের কিছু গল্প শুনলাম, সাকিবের থেকে জিনের কিছু গল্প শুনলাম। কনসেপ্টটা আসলে ডিফারেন্ট, কখনো জিন মনে হয়, কখনো ভূত মনে হয়, কখনো আত্মা মনে হয়, কোনটা কিসের ঘটনা জানি না। কিছু ছোটখাটো ই করি, রংপুরে আমার নানা বাড়ি, বাট রংপুরে আমার এক ফুপুও থাকেন এবং রংপুর মেইন শহরের কথা। সাকিবদেরকে সাজেস্ট করেছি এই জায়গাটাতে যাওয়ার জন্য। রংপুরে কাছাকাছি একটা জায়গা আছে নাম তাজহাট, এবং তাজহাটে একটা রাজবাড়ি ছিল। তো আমার যেহেতু রংপুরে যাওয়া হয়, আত্মীয় স্বজন অনেক আছেন, তো আমার তাজহাটের ওই রাজবাড়ি থেকে আবার যে ফার্নিচার টার্নিচার বিভিন্ন কিছু ছিল এক সময় অনেক পুরনো দিনে, ওগুলো নিলাম হয়েছিল। তো আমার যে ফুপা রংপুরে থাকতেন, উনি আবার ওই রানীখাট যেটা, উনি ওটা পারচেজ করেছিলেন। তো আমার ফুপুর বাসায় এখন ওই খাটটা আছে। আবার ফুপুর যে বাড়িটা, ওটা অনেক পুরনো দিনে, ওটা আবার একটা হিন্দুদের বাড়ি ছিল, যেখানে একটা সাইডে তারা পুজো ঘর টজো ছিল। এবং শোনা যায় এরকম ঘটনা যে ওই ফ্যামিলিতে দুটো বাচ্চাও ছিল, যে কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে ওই দুটো বাচ্চা ছোট যেহেতু ছিল, একদম হয়তো ছয় সাত বছর বয়সে এরকম বাড়ি কিছু ছোট হবে, ওরা ওখানে মারা যাওয়ার কারণে বিশাল ল্যান্ড, যেহেতু বাড়িটা ঘেরাও করা বিশাল ল্যান্ডের উপরে, ওরা আর ওইটাকে শ্মশানে না পুড়িয়ে ওই বাচ্চা দুটো ওই বাড়ির সীমানার ভেতরে ওরা কবর দিয়ে দিয়েছিল। তো আমরা একদম ছোটবেলা থেকেই এটা প্রায় শুনতাম, এবং ফুপুরাই শুধু না, আমরা আত্মীয় স্বজনরাও প্রায় যখন যেতাম বা যারাই থাকতাম, এটা একটা প্রায় দেখত, এবং দিনের বেলায় রাতের বেলায় প্রায় দেখত যে দুটো বাচ্চা সাথে আবার একজন বুড়ি মহিলা, ওরা সবসময় তিনজন, এবং যারাই দেখেছে তিনজনকে একসাথে দেখেছে। এটা ওই বাসার ভেতরে, এবং আজও এরকম ঘটনা ওখানে প্রায় হয়। প্লাস যে রানীখাটটার কথা বলছিলাম, এখনো আমার ফুপুর ঘরে ওই খাটে আছে। তো উনি প্রায় ওই শুয়ে যখন থাকতেন ওনার বালিশের কাছে, ঠিক মাথার কাছে বালিশের উপরই ওই খুব সুন্দর একটা হাত, একটা মেয়ের হাত, এটা হয়তো রানীর হাতই বলে ওরা, যে অসম্ভব সুন্দর এবং খুব সোনার গয়না টয়না পরা, অলংকার পরা এরকম একটা হাত, এবং জাস্ট হাতটাই, কোনো বডি বা অন্য কোনো ইমেজ দেখা যায় না, এবং এমন অবস্থাতেই দেখা যায় যখন তারা শুয়ে আছে এবং বালিশের ঠিক মাথার কাছে বালিশের উপরে হাতটা রাখা। তো এটা একটা স্টোরি। আর জিনের ব্যাপারে সাকিবজি তো বলছিল, আমার নিজের একটা এক্সপিরিয়েন্সের কথা এখন বলি। চার বছর পাঁচ বছর আগে বাংলাদেশ এসেছি, তার আগে ফ্যামিলিগত রিজনে আমি পাকিস্তানে ছিলাম। তো ওখানে প্রায় সাড়ে চার বছর পাঁচ বছর মতো ছিলাম আমি। মাঝখানে একটা ঘটনা, এবং ঠিক আসার আগে আগে হয়তো 2005 early 2005 বা late 2004 এর ঘটনা বলছি। এরকম প্রায় দেখা যায়, এখানেও দেখা যায়, ওখানেও দেখা যেত যে জিন টিনের কাজ কারবার করে অনেকেই নানান রকম মানুষজন যাচ্ছে তাদের কাছে সলা পরামর্শের জন্য, কোনো প্রবলেমের সমাধানের জন্য। তো আমি এরকম ভালো দেখেছি, জেনুইনও দেখেছি, আবার ফেকও অনেক দেখেছি। তো মাথায় সবসময় আগে ফেকটা দিয়ে চিন্তা করতাম যে না আগে দেখি কোথায় ফাঁক ফোকর আছে কি ব্যাপার। তো পার্সোনাল এক্সপিরিয়েন্সটা হচ্ছে এরকম, যেই জায়গাটার কথা বলছি ওখানে গেছি এবং উনি বলছেন যে হ্যাঁ, যেই পার্সোনাল সমস্যার ব্যাপারে গেছি উনি বলছেন হ্যাঁ এরকম জিন দিয়ে, জিনের ছুটি তারা কোন একটা, ইটস অ্যাবাউট রিলেটেড টু ব্ল্যাক ম্যাজিক টু, তোরা নামাবে। যে রুমটাতে ফার্স্টে নিয়ে গেল আমাদের রুমটাতে, আমি আবার তখন লাইট জ্বালানো এবং রুমটা একটা রুমের ভেতর দিয়ে তারপর ওই রুমটাতে যেতে হয়। ওই রুমের ভেতরে কোনো ফার্নিচার নাই, ইটস একটা প্যাসেজ টাইপের একটা রুম। তো আমাদের, আমরা তিনজন ছিলাম একসাথে, তিনজনকে পাশাপাশি দাঁড় করিয়েছে, আমি মাঝখানে দাঁড়ানো। এবং ওনার সিস্টেমটা হলো এরকম যে উনি তিনটা ছোট ছোট স্লিপের মতন কাগজের মধ্যে তিনজনের আলাদা আলাদা নাম লিখে সেটাকে ফোল্ড করলো, করে যার নাম যে কাগজে লেখা তার মুখে ওটা টাচ করিয়ে একটা কাপের মধ্যে সে তিনটা কাগজ একসাথে রাখলো, রেখে হি বার্নড ইট। বার্ন করে, তো আমি এই কাজ কারবার গুলো সে যখন করছে, আমি যেহেতু মেন্টালি অ্যাকসেপ্ট করে গেছি যে কিছু একটা এখানে হয়তো বা ফাঁক ফোকর আছে, তো বাই দ্যাট টাইম আই এম লুকিং অ্যারাউন্ড যে কোথায় ভেন্টিলেটর আছে, কোন দিক দিয়ে কোনো মাইকটা কিছু রাখতে পারে, কি হতে পারে নেক্সট আই ডোন্ট নো, বাট ইউজুয়াল প্র্যাকটিস যে ওরা কোনো একটা বলবে যে আসছে বা কিছু একটা এরকম না। তো আমি বাই দিস টাইম আমি দেখছি এবং ইটস এ টোটালি ব্লকড একটা রুম, কোনো ভেন্টিলেটর নাই, কোনো জানালা নাই, একটাই দরজা, যে দরজাটা দিয়ে বের হলে ওই কানেক্টিং রুমটাতে, এটা হচ্ছে কোনো ইউ ডোন্ট হ্যাভ অ্যানাদার ওয়ে আউট। এবং ঠিক রুমটার মাঝখানে একটা ছোট পিড়ি টাইপের একটা রাখা, একটু বড় পিড়ি টাইপের। তো সমস্যা যেহেতু আমার এবং আমার সাথে যারা গেছেন তাদের বিশ্বাস যে এখানে কিছু একটা হবে, আমি গেছি তাদের সাথে ওখানে, তাদেরকে কোম্পানি দেওয়ার জন্য, ঠিক আছে। তো ওখানে জ্বালিয়ে টালিয়ে ওই স্লিপটা জ্বালানোর পরে আমাকে ওখানে বসালো, বসিয়ে আমাকে বললো যে তুমি যে ওড়নাটা পরে আছো ওড়নাটাকে জাস্ট ভাঁজ করে সামনে, মানে ওড়না গায়ে আছে বাট একটু স্প্রেড করে সামনে হাতের উপর রাখা, করে লাইটটা অফ করে দিয়ে তারা জাস্ট ওই রুমটার যে ডোর স্টেপ এক্স্যাক্টলি ওই ডোর স্টেপেই তারা গিয়ে বসে আছে। এবং এই রুমের লাইট বন্ধ, বাট পাশের রুমে কিন্তু টিউব লাইট জ্বলছে এবং আমি ওই লাইটের কিছুটা হলেও আলো, এবং রুমটা, এই রুমে যে রুমে আমি বসে আছি ওই রুমটা খুব বড় বড় না, একটা মোটামুটি আলো আধারির, এন্ড আই নো যে এরা বের হয়ে গেছে এবং ওরা বাইরে বসে আছে, আমি ওদের শ্যাডো দেখতে পাচ্ছি। তো জাস্ট বাইরে থেকে আমাকে বললো যে তুমি স্থির থেকো, কোন রকম ভয় পেও,
এখন ঘরটার মধ্যে একদম পুরোপুরি একা,
এখন জাস্ট রুমটা আমি আপনাকে বলি হয়তো 4 ft/8 ft টাইপের একটা রুম।
আচ্ছা,
এবং আমি লম্বালম্বি ভাবে দাঁড়িয়ে বসে আছি ঠিক মাঝখানে এবং দরজাটা হচ্ছে আমার সামনে ডান দিকে,
এবং ঘরের মধ্যে কোনো আলো নেই,
ঘরে ওই পাশের রুমে আলো জ্বলছে এবং ওই রুমের আলো কিছুটা হলো
আসছে।
তো আই ফিল অল অন আ সাডেন যে আমার মাথার উপরে সামনের দিক থেকে নিয়ে পেছন দিকে প্রচন্ড, মানে সিভিয়ার ঝড়ের বেগে একটা বাতাস, অনেক জোরে একটা বাতাস ওদিক থেকে শুরু হলো, এটাও বুঝলাম আমার মাথার উপর দিয়ে ক্রস হয়ে আমার পিছন দিকের দেয়াল দিয়ে বেরোয় গেল বা কিছু একটা
বাতাস,
হ্যাঁ বাতাস, এবং প্রচন্ড জোরে একটা, এবং জাস্ট ইটস আ ম্যাটার অফ 3-4 seconds মেবি,
ওকে
দ্যাটস অল। এবং ঠিক যখন আমার মাথার উপর দিয়ে পাস করছে আই রিয়েলাইজ যে আমার ওড়না যেহেতু সামনে বিছানো কিছু একটা পড়েছে।
আচ্ছা,
আমি জানি না তো অতখানিও আলো আসছে না এবং ওই রকম অবস্থা আমি আর ওই সিচুয়েশনে নাই যে আমি ওটা দেখব। তো আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়া বের হয়েছে কারণ আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি, আই ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং। আমি জাস্ট ওর চলে যাওয়ার পরে আমাকে বাইরে থেকে বললো যে তুমি বের হয়ে আসো, আমি ওই হাতটা দিয়ে ওনাটাকে এভাবে আমার বুকে জড়িয়ে ধরে আমি দেখিও নি, আমি বের হয়ে এসে জাস্ট ওই দরজার কাছে আমি বসে পড়েছি, মাটিতে বসে পড়েছি, পরে আমি ওনাটা এভাবে সামনে ছড়িয়ে দিয়েছি। তো তখন আমি যেটা দেখলাম যে মানে ধুলো বালির সাথে কিছু এরকম স্কেলেটন, কিছু অনেক পুরনো বোনস এবং সাথে আরো
হ্যাঁ,
এবং ইউজুয়ালি আমাদের কনসেপ্ট যেটা ব্ল্যাক ম্যাজিকে যেটা করা হয় যে ইউ নো একটা পুতুলের মতন আঁকা ছিল এবং ওটার পেছনে রিলিজিয়াসটা আমি হার্ম করতে আইনে, তারপর আমি বলি যে সুরা রহমানের একটা লাইন যেটা ওটাকে উল্টো করে লেখা ছিল এবং ওটার মধ্যে আমার নাম লেখা ছিল ফিগারটার মধ্যে এবং ওপরে লেখা ছিল 3 বার মুসিবত। বুকের জায়গাটাতে তিনবার মুসিবত লেখা, এবং ওটা একটা বাজে নোংরা কাপড় দিয়ে পুরো জিনিসটা, মাটিগুলো বাদ দিয়ে পুরো হাড় দিয়ে, তারপরে আঁকা ছবিটা, কাগজের টুকরোটা, সবকিছু একটা নোংরা কাপড়ের মধ্যে বাঁধা ছিল। Now the point is, এখানে কালো জাদুটা কিন্তু ব্যাপার না, পয়েন্ট ইজ আমি তার আগে পর্যন্ত একদম কনসিয়াস মাইন্ডে পুরো রুমটাকে আমি রিভিউ করে নিয়েছিলাম, অ্যান্ড ওয়ান্স অ্যান্ড ফর অল আমি এখনো ক্লেম করে বলতে পারি যে ওইটুকু টাইমের মধ্যে ওরা বের হয়ে যাওয়ার পরে ওই বাতাসের সোর্স কিভাবে আমার মাথা থেকে যে পড়লো, আই ক্যান ফিল যে সিলিং থেকেই পড়ছে এবং কিছু পাস করে যাওয়ার সময় পড়ছে, এবং এই জিনিসটা আমার চোখের সামনে দেখায়, ইট অল হ্যাপেন্ড ইন আফটারনুন, মানে মিড নুন একদম, দুপুর বারোটা একটার সময় এরকম সময়।
অল রাইট, সো এই ব্যাপারটা খুবই অদ্ভুত, খুবই অদ্ভুত। যাই হোক, আমাদের সময়ও প্রায় শেষ হয়ে আসছে, তবে
যে কারণে তুমি কি গলা শোনা যাচ্ছে,
একদম
যে কারণে গিয়েছিলে সেটা কি হেল্প?
I didn't even know je amar problem ta basically black magic karonei chilo kina pore ei problem ta onno bhabe solve hoyeche ekhon I don't really know je oi tabiz gulo ber howar karonei hoyeche like it naturally happened I still don't know that ha but the problem was over
okay problem সমাধান হয়েছে আর কি সমস্যার। ওকে, আমরা লাস্টে আর একটা গল্প শুনতে যাচ্ছি আর কি শেষ করার আগে, রাইট, সুমন ভাইয়ের কাছে।
ওকে রাসেল, এটা অবশ্য আমার একেবারে নিজের সাথে সম্পৃক্ত না, বাট ইটস এ কি বলে মানে আমার দেখা বা শোনা এরকম একটা কিছু। সেটা হচ্ছে যে আমাদের পাড়াতে একটা পুকুর ছিল, তো পুকুরটা নিয়ে অনেকের অনেক রকমের আমি কুসংস্কার বলবো না, বিকজ অনেকে এটাকে মানে বিশ্বাস করত, রীতিমতো বিশ্বাস করত আর কি। যেটা হচ্ছে যে ওই পুকুরে প্রায় মানে গোসল করতে গেলে হঠাৎ হঠাৎ করে কেউ কেউ নিখোঁজ হয়ে যেত।
আচ্ছা,
ইভেন অনেক সময় দুপুর ভর দুপুর বেলায় দেখা গেল ছোট বাচ্চা গোসল করতে গিয়েছে, চার পাঁচটা বাচ্চাদের সাথে একজন নাই।
আচ্ছা,
এবং এরকমও শোনা গেছে যে যার বাচ্চা মিসিং হয়েছে বা যে লোকটা মিসিং হয়েছে তার আগের রাতে স্বপ্ন দেখে যে একটা খালি কলস, মানে খালি কলস একটা স্বপ্ন দেখায় যে পুকুরে ভাসছে। দ্যাট মিন দ্যাট পন্ড ইজ আস্কিং সামথিং, এবং দেখা যায় যে যাকে স্বপ্নটা দেখিয়েছে নট রিয়েলি যে তার ফ্যামিলিতে কেউ হবে, বাট নেক্সট মর্নিং বা নেক্সট ডে তে কেউ একজন মিসিং। তো যেটা হলো যে এই পুকুরটা নিয়ে যেহেতু সবারই একটা মানে এরকম ভয় বা ভীতি ছিল, তো এক সময় পুকুরের ওই জায়গাটুকুর যে মালিক ছিল হি ডিসাইডেড যে ওকে সে সেল করে ফেলবে। তো সে জায়গাটা সেল করে ফেললো এবং একজন লোক সেটা ভরাট করে বাড়ি বানাবে আর কি।
ওকে,
তো মাটি ফেলা শুরু হলো। তো যখন ভরাট হয়ে গেছে মোটামুটি পাইলিং এর জন্য সে রেডি, এরকম একটা সময় ওই যে বাড়িটা জমিটা কিনেছে তার ওয়াইফ স্বপ্ন দেখছে যে তার কাছে জোড়া ডাব,
আচ্ছা
একটা স্বপ্ন দেখাচ্ছে যে জোড়া ডাব তার কাছে চাচ্ছে।
ওকে,
তো ডাবের সাথে কি সম্পর্ক আসলো ওই বউটা ঠিক বুঝলো না। তো সে পরদিন সকালে তার হাজবেন্ডকে বললো যে দেখো আমি তো এরকম একটা স্বপ্ন দেখলাম, আমাকে একটা জোড়া ডাব চাচ্ছে আমার কাছে এবং পুকুরটা চাচ্ছে, মানে সে স্বপ্ন দেখলো এরকম যে পুকুরটাই তার কাছে একটা জোড়া ডাব চাচ্ছে। তো সে ভয় পেল, সে তার হাজবেন্ডকে বলল যে আমার মনে হয় তুমি পুকুরটাকে বাঁধ দাও, দ্যাট মিন হুজুর ফুজুরটাকে ডেকে চারিদিকে কোনো সুরাটুরা দিয়ে কোনো একটা বাঁধ দাও। তো হাজবেন্ড প্রথমে জিনিসটা আমল দেয়নি, পরে চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে বউ যখন এত করেই বলছে তাহলে এটা করেই দেখি। তো সে তখন একজন হুজুরকে ডাকলো, ডেকে বললো যে এই অবস্থা আমার ওয়াইফ তো স্বপ্ন দেখেছে যে একটা জোড়া ডাব সে চাচ্ছে। তো বললো যে তাহলে কি করা যায়, তো ঠিক আছে হুজুর কিছু সুরা টুরা লিখে চার কোনায় আর কি চারটা বিভিন্ন জায়গায় পুঁতে রেখে আসলো যে পুকুরটাকে বাঁধ দেওয়া হয়েছে। তো ভদ্রলোকের তিন ছেলে মেয়ে ছিল আর কি, মানে দুটো ছোট, দুজন ছোট আর একজনের বয়স, মানে একজনের এইজ হবে বোধ হয় 10-12 আর একজনের 8 আর একজনের 6 এরকম একটা। তো পরদিন ওই ওরা স্কুলে যায়, তিনজনই যখন স্কুলে যায় ছোট দুজন আর কি, মানে বড়টার বোধ আগে ছুটি হয়ে যায়, ছোট জনের বোধ হয় 1-1.5 ঘন্টা আগে ছুটি হয়। তো স্কুল থেকে ফেরার পথে ওরা ট্রাক একটা হিট করে, হিট করলে দুটো বাচ্চাই মারা যায়,
দুটো বাচ্চা
একসঙ্গে মারা যায়। এবং ওর বাচ্চাদেরকে আনতে একটা রিক্সাওয়ালা ফিক্স করা ছিল, রিক্সাওয়ালা আনতে যায়, রিক্সাওয়ালা ইনজিউর্ড হলো সিরিয়াসলি, বাট সে মারা যায়নি, শুধু বাচ্চা দুটোই মারা গেল। তো কিছুক্ষণের মধ্যে পাড়ায় খবর ছড়ায় পড়লো, তারপর তো আমরা সব দৌড়াদৌড়ি মানে জিনিসটা দেখার জন্য গেলাম, দেখলাম যে হ্যাঁ বাচ্চা দুটো একদম শেষ, মানে একজনের তো মাথার উপর দিয়ে গেছে, মানে মাথার ঘিলু বেরিয়ে গেছে একটা বাচ্চার, আর একটা বাচ্চার হাত মানে পেটের উপর দিয়ে গেছে, ওর একটা হাতের পোর্শনটা চলে গেছে একদিকে বডির, মানে পেটের মাঝখান থেকে গেলে যেটা হয়। তো এটা কি মানে
না খুবই অদ্ভুত ব্যাপার যে
এটা একটা মানে সারা সবসময়ের জন্য আমার মনে একটা প্রশ্ন জাগে যে এই স্বপ্নটার সাথে ওই পুকুরটা আসলে
পুকুরটা কি এক্স্যাক্টলি, আমি এটা কোশ্চেন করতেছিলাম যে
পুকুরটা অনেক পুরনো পুকুর কিন্তু মানে মানে সবাই বলে যে এটা সেই ব্রিটিশ আমল থেকেই পুকুরটা ছিল, বেশ পুরনো পুকুর এবং পাড়ার অনেকে ওই পুকুরের পানি কি বলে মানে ফুটায় খাওয়ার জন্য নিয়ে যেত, বিকজ ইটস এ ভেরি মানে বিগ পন্ড দিঘি টাইপের কি বলে
একদম। সুতরাং মানে মনে হচ্ছে যে একটা পুকুরের পক্ষে মানে এরকম ঘটনা ঘটা, তার মানে আমার কাছে প্রশ্নটা প্রথমেই আপনার গল্পটা শুনে প্রথম যেটা মনে হয়েছিল তাহলে পুকুরটা কি?
এখন অনেকে বলে যে পুকুরটা হতে পারে রিয়েলি পন্ড, বাট পুকুরের মধ্যে হয়তো কারো আত্মা ছিল বা হয়তো পুকুরে কাউকে ডুবায় মারা হয়েছিল বা কোনো কাউকে মেরে ফেলে ওখানে ফেলে রাখা হয়েছিল, ইট কুড বি মানে কোনো আত্মা।
কিন্তু এটা নিশ্চয়ই ওই জায়গায় সবাই জানে এবং এই ঘটনাটা মানে নিশ্চয়ই আপনার এলাকার সবাই,
হ্যাঁ
আচ্ছা,
যে ভদ্রলোক জমিটা কিনেছিল সে অবশ্য আমাদের এলাকার না, উনি বাইরের ছিল, বাট
তারপরে কি তারপরে কি আর ওইখানে ছিলেন বা এরকম?
না উনি তখন ওই জায়গাটা, ইনফ্যাক্ট ওই জায়গাটা বহু বছর পরিত্যক্ত অবস্থা ছিল, ইভেন আমার মনে হয় যে রিসেন্টলি তাও একজনে না অনেকে ওটাকে প্লট আকারে মানে ইটস এ ভেরি বিগ এরিয়া সো লাইক ফোর ফাইভ প্লট ওখানে করে এখন লোকজন বাস করে, বাট আমি যেটা বলছি তখন আমি ক্লাস সেভেন টেভেনে পড়ি আর কি,
অনেক আগে ঘটনা।
জিনিসটা হচ্ছে যে একটা মিডিয়াম দেখলাম সবকিছুতে হচ্ছে ড্রিমস
স্বপ্ন
সবসময়,
এবং আমি দেখছি এস এম এস এর মধ্যে অনেকে বলছেন মিজান যেরকম আমাদের বলেছেন যে তিনি একটা বাসায় থাকেন যে বাসাতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে, সেটা পুরনো বাড়ি এবং হিন্দুদের বাড়ি, সেই বাড়িটা থেকে অনেক 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 এরকম টাইপের ঘটনা ঘটে।
শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি, সাথে আছি রাসেল, আর চলছে ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল। আপনি চাইলেই আপনার এয়ারটেল নাম্বার থেকে আমাকে এস এম এস করতে পারেন অথবা অন্য যে কোনো নাম্বার থেকে আমাকে এস এম এস করতে পারেন। এস এম এস করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বার। এতক্ষণ বেশ কিছু ঘটনা শুনছিলাম এবং অনেকগুলো ঘটনা শুনলাম, চলুন একটা ছোট্ট ব্রেক নিই, তারপরে আবারও ঘটনায় ফিরে যাব।
আমার কালেকশনে 200 কয়েন আছে।
প্রায় শোনা যায় যে একজন মহিলাকে দাঁড়িয়ে ছিল এখানে, আমার এক্সপিরিয়েন্স ছিল উত্তরা চশমে একবার, মানে এটা ঠিক রেডিল লেনের আগে। দুটো ঘটনা আছে এটার মধ্যে। তো আমরা ওই জায়গাটা হচ্ছে একটু ব্যারেন, অনেক কিছু নাই, এক স্ট্রেট রোড। সো আমরা অত স্পিডে যাচ্ছিলাম, আমি আমার একটা ফ্রেন্ড, সো হেঁটে যা মানে গাড়ি চালিয়ে যাচ্ছি রাত্রেবেলা। সো চালিয়ে যাচ্ছি, যাওয়ার সময় দেখি একটা মহিলা সাদা শাড়ি পরে একদম পাশ থেকে হেঁটে যাচ্ছে, একদম আই কন্ট্যাক্ট দেখে মনে হচ্ছিল না যে সে কোনো গরিব এরকম কিছু না, মানে একদম বেশ পশ টাইপের। পার্ক করলাম, 5 ফিট হবে না তার সামনে, যে 5-6 ফিট এরকম মানে ইয়েছিলাম, তো তাকে দেখে নাই। সেই রাতে আমার ফিরত আসছে, তখন বাজে রাত দুটা, সো ফিরত আসছে, আই ওয়াজ ড্রাইভিং অ্যারাউন্ড 60-70 এরকম উত্তরা রোডে, তখন খালি একদম রাস্তা আসছে, চলে আসছি। হঠাৎ করে একটা জাইন এফ ইজ দ্য সেম লেডি, কারণ আমি তাকে ঠিকভাবে দেখতে পাইনি, একটা মহিলা মানে ঠিক দু হাত ক্রস করে রাস্তার ঠিক থার্ড লেনের মধ্যেখান দিয়ে হেঁটে যাচ্ছে, তার পুরো ছেঁড়া কাপড় ময়লা একদম। সো আমি যাচ্ছিলাম আর পাশে একটা গাড়ি,
আচ্ছা
সো আমি কোন রকমে তাকে অ্যাভয়েড করতে চাই, জাস্ট আমি থ্যাঙ্ক গড যে আমি মানে
অ্যাক্সিডেন্ট
কি হবে, মানে আমি যদি রাশ একটু ইয়ে করতাম তাহলে আমার গাড়ি উল্টাতো, আর আই উড হিট অ্যানাদার কার, কিন্তু আমি জাস্ট কেন জানি আমার রিফ্লেক্সেস ভালো, আমি জাস্ট মুভড অ্যাওয়ে, জাস্ট একটু সোয়ার্ভ করে চলে গেলাম। আমার যাওয়ার সময় আমি দেখলাম তাকে ঠিক আমার প্রথম উইন্ডো পাশের উইন্ডো ঠিক সেকেন্ড উইন্ডো থেকে উনি নাই,
মানে
ইট ভ্যানিশড।
তার মানে আপনি সামনে দেখেছেন এবং
আমার ঠিক পাস করে যাওয়ার সময় পাশে নাই, আমার সাইড ভিউ মিরর দেখলাম, আমার ফ্রেন্ড গুলো মানে পাশে যে বসেছিল মানে
আমি এই জায়গাতে একটা কথা অ্যাড করতে চাই, আমার একটা ফ্রেন্ড আছে, সব গল্পগুলো মিলে যাচ্ছে, সে কাস্টমার কেয়ারে চাকরি করে, তো কাস্টমার কেয়ারে চাকরি করার কারণে হয়তো দেখা যায় যে মানে প্রথমে যখন সে চাকরিটা নিয়েছিল তখন কল সেন্টারে ছিল আর কি, তো অনেক রাত হতো ফিরতে রাতের, এবং রাতের বেলায় উত্তরার ওই রাস্তা দিয়ে ফিরত, এবং ঠিক একটা দিন এরকম একটা ঘটনা ঘটে, হঠাৎ করে প্রচন্ড শব্দে গাড়িটা থেমে যায়, থেমে যাওয়ার পরে ও জাস্ট ঘুমাচ্ছিল পিছনে, ড্রাইভার জাস্ট থামা বলল যে কি ব্যাপার কি থামালেন কেন এভাবে, তো বলে কি স্যার এখানে কিছু দেখেননি আপনি, তো ওদের তো মাঝে মাঝে ঘটে, এই ও যেটা বলেছিল যে ওই সময়ে ওই রাস্তা দিয়ে মোটামুটি মানে প্রায় এটা হয় নাকি ওই ড্রাইভারের এবং অনেকেই দেখেছে একটা মহিলা ক্রস করে, মানে জায়গাটা উত্তরার ওই রাস্তার এই কি বলবো যে এয়ারপোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায়, এবং এই জায়গাটা না আমি পরে একদিন আমি আর একটা ড্রাইভার একদিন ট্যাক্সিতে করে ফিরছি, সে সময় ট্যাক্সি ড্রাইভারকে আমি জিজ্ঞেস করেছিলাম, সে বলছে যে হ্যাঁ স্যার এখানে এরকম ঘটনা আছে, একটা মহিলা আমিও দেখেছি যেরকম রাস্তা পার হয়,
আমার তো পার হচ্ছিল না,
বুঝতে পারছি,
আমার ভাইয়ের সাথে হলো মানে সে অলমোস্ট মানে ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, খুলনা থেকে আসার সময় একই, সো চালিয়ে আসছে গাড়ি, আস্তে আস্তে হঠাৎ দেখে যে দূর থেকে একটা মহিলা ঠিক রাস্তার মাঝখানে হাইওয়েতে দাঁড়ানো, সে নড়ছে না, সো ড্রাইভার ওয়াজ গোয়িং প্রিটি ফাস্ট, সো করতে যেয়ে সে আমার ভাই পিছে সিটে বসা, সো দেখছে সামনে মধ্যখানে কে যেটা, সো আস্তে 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 ড্রাইভার না পেরে মানে অ্যাভয়েড করার জন্য পুরো গাড়িটা ঘুরা দিল, সো স্পিডে ঘুরাতে গাড়িটা পুরো উল্টে যায় কয়েকবার, সো এর মধ্যে যতক্ষণ এই ঘুরছে মহিলাটার সাথে আমার ভাইয়ের পুরো একদম আই কন্টাক্ট হয়, সো যত গাড়িটা পাস করছে তার পাশ দিয়ে পুরো মহিলাটা তার সাথে পুরো আই কন্টাক্টে
দেখছে ওই জিনিসটা,
পুরো জিনিসটা দেখে as soon as কয়েকবার রোল করার পরে সবাই তো ছড়াইছে রাস্তার মাঝখানে, তখন thank god there were no cars, other cars.
আমাদের নতুন একজন আছেন, তাকে তো আমরা একটু পরেই তার কাছে আমরা ফিরে আসতে চাই, তবে তার আগে আমি জানতে চাই যে আপনার নিশ্চয়ই কোনো গল্প টল্প আছে, সেটাকে আমরা এখন শুনুন, একটা ব্রেক দিয়ে সেটা প্রসঙ্গ আমরা শুনতে চাই,
রেজমার সাথে আমি অ্যাকচুয়ালি চিনি আমার কলিগ হিসেবে ফর দু বছর, রাইট, কিন্তু উই হ্যাভ নেভার টকড অ্যাবাউট দিস, কিন্তু সেদিন ও চাকরি ছাড়ার পরের দিন এসে আমরা এসে মানে ফার্স্ট দিন আমার কথা হলো, এন্ড হি হ্যাজ অল দিস এক্সপিরিয়েন্সেস, আমাকে একটা এক্সপিরিয়েন্স বলছিল তুমি তোমার ওই যে জানলার বাড়িয়ে তোমার নানার সাথে যে দাঁড়িয়ে,
ও আচ্ছা না আই থট আমি এটা পরে বলবো, বাট ঠিক আছে,
না না ওটা বলো তোমার, ইউ স্টার্ট ইউ,
ওকে, ওইটা যেটা হয়েছে আমাদের উত্তরায় আশকোড়া নামে একটা জায়গা আছে, সো ওইখানে উই হ্যাভ আ 5 বিঘার মতো একটা বাগান বাড়ির মতন, তো ওইটা অনেকদিন বেশ অনেক আগে কিনা জমি পড়েছিল, আমরা কখনো ইউটিলাইজ করিনি, তো আমার নানু মারা যাওয়ার মাস ছয়েক আগে উনি হঠাৎ করে ডিসাইড করলেন যে উনি এখানে গিয়ে থাকতে চান, ওখানে বেশ বিশাল বড় বড় জাম গাছ আছে, কেউ থাকে না ওইখানে, সো আমরা খুব তাড়াতাড়ি উনার জন্য একটা 3 রুমের একটা কটেজের মতো বানালাম, উনি এটার প্রায় 4-5 মাস পরে উনি মারা যান, খোলা জায়গা সামনে বর্ষাকালে তুরাগ নদীর পানি এসে পড়ে খাল হয়ে যেত, আমি তখন ক্লাস 7-8 পড়ি, তো আমি ওইখানে থাকা শুরু করলাম, লোকজনের কাছে শুনতাম, তখন এলাকাটা পুরাই গ্রাম ছিল, লোকজন বলতো যে আপনাদের এখানে একটা যে বড় গাব গাছ আছে জিন থাকে, আমি অলওয়েজ হাসতাম যে গাছের মধ্যে জিন থাকে, এবং তারা আমাকে আমার নানাকে দেখলাম প্রায় এসে বলতো যে আপনি গাছটা কেটে ফেলেন, গাছটা কেটে ফেলেন, এটা রাখেন না, তা আমি একদিন জিজ্ঞেস করলাম যে আপনারা কি জিন দেখছেন গাছের থেকে, তারা বলছে হ্যাঁ আমরা দেখছি রাত্রেবেলা গাছ থেকে একটা লোক এবং একটা মহিলা নেমে আসে,
লোক এবং মহিলা
মহিলা, এবং তারা গ্রামের রাস্তায় হেঁটে যায়, এবং তারা কয়েকবার ধরার চেষ্টা করছে, এবং যারা যখন কাছে গেছে ইদার দে ভ্যানিশেস, তারা গায়েব হয়ে যায় একদম, অথবা দে টেক্স আমাদের ফর্ম অ্যান্ড ধরতে পারে লোকজন, আই নেভার বিলিভ, মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স ওয়াজ, আমার নানাকে আমি কয়েকবার জিজ্ঞেস করছি উনি কিছু বলে নাই, মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স ওয়াজ আমার নানা একদিন এশার নামাজের পরে বসে কোরআন শরীফ পড়তেছেন, বাসা থেকে কবরটা দেখা যায়,
আচ্ছা,
সো হঠাৎ করে আমাকে ডাকতে বললেন এদিকে আসো, তা আমি ওনার কাছে গেলাম, উনাকে বললেন বাইরে তোমার নানুর কবরের দিকে তাকাও, তা আমি কবর দিকে তাকাই এলাম, অনেকক্ষণ বাইরে অন্ধকার লাইট আলো যতটুকু দেখা যায়, অনেকক্ষণ পরে আমি ফিল আমি বললাম তুমি কি কিছু দেখছো সেখানে, ওনাকে জিজ্ঞেস করলাম, ওনা বললো হ্যাঁ তুমি দেখো তুমিও দেখবা,
আচ্ছা,
এবং দেখলাম যে পুরো বোঝা যাচ্ছে যে দুইটা হিউম্যান বডি স্ট্রাকচার দাঁড়ায় আছে,
আচ্ছা,
এন্ড দে আর সো হিউজ, এবং কবরের পাশে জাম গাছটা এটা 40-50 বছর পুরনো একটা জাম গাছ,
আচ্ছা,
আমি এটুকু বুঝলাম যে বডি স্ট্রাকচার দুইটাই জাম গাছ ছাড়া উপরে উঠে গেছে,
ও মাই গড, এটা বানপুর,
এবং ওইখান থেকে এবং কোরআন শরীফের তেলাওয়াত আওয়াজ পাচ্ছি আমি, সো আমি খুব ভয় পেয়ে গেছি, আমি নানাকে বললাম যে একটা লাঠি দাও, লাঠি দাও, আমি গোনা রান আফটার দেম, না যে করো না, এরা তো তোমার কোনো ক্ষতি করতেছে না। এবং আমি দেখলাম অনেকক্ষণ এখানে দাঁড়ায় রইলো, কোরআন শিখতে বাদ করলো এবং আস্তে আস্তে করে জিনিসটা মিলাই চলে গেল।
মানে কোরআন তেলাওয়াত ওদের কাছ থেকে আপনি?
ওদের কাছ, ওইখান থেকে আওয়াজটা আসছিল ওইখান থেকে।
ওকে,
তো এই জন্যই আমার নানা বলল যে আমি গাছটা কোনো কাটতে চাই নাই। অ্যান্ড মাই সেকেন্ড এক্সপিরিয়েন্স উইথ দেম ওয়াজ, একদিন কারেন্ট চলে গেছে, আর যেহেতু এটা একটা গ্রামের মতো এলাকা ছিল, ওই আপনার ওই বাঁশের বেড়া দেওয়া থাকতো বাড়ির চারদিকে, তো একটা বেড়ার দরজা ছিল, তা এরকম খুললে ছিঁড়ে দিলে অটোমেটিক আবার লেগে যেত ঠাস করে আওয়াজ করে। আমি একদিন এরকম বেড়ার দরজাটা খুলে দাঁড়ায় আছি,
আচ্ছা,
এবং আমি ইচ্ছা করে একটা পাথর দিয়ে আটকে রাখছি, বিকজ আমি ভাবছি যে এখন না আটকে আমি আবার ভিতরে যাবো। আমি হঠাৎ করে দেখলাম পাথরটা সরে গেল, দরজা ঠাস করে লেগে গেল বেড়া দরজাটা,
একা একা
আমি একা এবং ওই গাব গাছের নিচে আমি দাঁড়ায় আছি।
ও মাই গড,
আমি আবার দরজা খুললাম, খুলে দোয়াটা পড়লাম, পরে একটু জোরে হইচি আওয়াজ টাওয়াজ করলাম, করে আবার দরজা খুললাম, আবার পাথরটাকে উঠে এখানে রাখলাম, রেখে একজন দাঁড়ায় আছি, কিচ্ছু হলো না। আমি যেই পিছন ফিরলাম আওয়াজ হলো, খুট করে আওয়াজ হলো, তাকে দেখি পাহাড়টা সরে গেছে, দরজা আবার ঠাস করে লেগে গেল।
মানে এই জিনিসটা একদম আপনার সামনে, চোখের সামনে,
আমার চোখের সামনে, আমি তো দৌড়
না, স্বাভাবিক, সেটা স্বাভাবিক। আচ্ছা, কিন্তু আমরা একটা ব্রেক নিয়ে তারপরে
তার কাছে আছে খবর পেয়েছি যে ওদের মানে চীনা একটা বাসা আছে যেখানে কোনো ভাড়াটিয়ে সাত দিনের বেশি থাকে না এবং ওই টাকা পয়সা ফেরত দিয়ে ওরা চলে যায় বেসিক্যালি। সো আমরা সুমন ভাইয়ের সাথে ওখানে ইনভেস্টিগেট করতে যাচ্ছি। দিস সং ইজ ফর হার, ইটস দ্য ইগলস এর লাভ উইল কিপ আস অ্যালাইভ।
ওকে, আমার শুনে আসি গানটি, অ্যান্ড স্টে টিউন টু রেডিও ফুর্তি, ফিরে আসছি একটু পরেই।
আসলে গল্পই হয়তো মানে অনেকের এক্সপিরিয়েন্স হয়, এগুলির ব্যাখ্যা পাওয়া যায় না, মানে গল্প বললেও কোনো মানে ভুল নাই
সেটাই।
আচ্ছা, যেটা আমি এখন যেটা মানে এটা নিয়ে আমি আর আমার বস অফিসে আমরা অনেক খোঁজাখুঁজি করছিলাম, পরে মানে ঘটনাটা একজন বাসের হেল্পারের কাছ থেকে শোনা। এটা রাজশাহী থেকে, তারা মানে খালি ট্রিপ, রাত্রেবেলা খালি ট্রিপ, যে বাসটা নিয়ে আসে যে ড্রাইভার আর হেল্পার দুজন ছিল, আসার পথে হঠাৎ একটা মানে ফাঁকা জায়গার মতো কিছু লোক, চার পাঁচজন হবে এরকম কিছু লোক, একটা ডেড বডি নিয়ে বাসটা থামায় যে এখানে কোনোভাবে এটাকে মানে ইয়ে করা যাচ্ছে না, আমাদের সামনে একটা জায়গায় যেতে হবে, একটা জায়গার নাম বলে যে এখানে যেতে হবে, একটা ইয়ে চায় আর কি, হ্যাঁ একটা লিফ্ট চায়। তখন বাস উড়ার কি কথা, মানে কি মানে মানুষ মারা গেছে এর উপর তো কিছু নাই, দুইজন ডেড বডির সাথে দুজন লোক ওঠে, উঠে খালি বাস একদম পিছনে সিটে বসে ওরা বসে বাস চলছে, মানে হঠাৎ হেল্পারটা মানে কিছু একটা পেছনের দিকে তাকিয়ে কিছু একটা মানে সে দেখে, সে নাকি তখন কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যায় একদম, তারপরে সে তার গামছাটা দিয়ে বাসের ইয়েটা মিররটাকে ঢেকে দেয় যাতে ড্রাইভার পেছনে না দেখে।
আচ্ছা,
সে মানে এরকম অবস্থায় অনেকক্ষণ চলছে আর কি, সে যেটা দেখছে সেটা হচ্ছে যে পেছনে সে তাকানোর পরে প্রথমে দেখছে যে পেছনে দুই লোক ওই কাফনে কাপড়টা খুলে ডেড বডিটা খাচ্ছে।
ওকে, মানে যারা সঙ্গে ছিল,
হ্যাঁ, ওর সাথে মানে চোখাচোখি হওয়ার পরে ওরা ইশারা করছে যে তুমি চুপ থাকো, এবং তারপরে মানে তারা ঠিক গন্তব্য যেখানে বলছিল সে পর্যন্ত যায়নি, তার মাঝখানে বলছে যে আমাদের এখানে নামা দাও, নামার সময় শুধু আস্তে করে হেল্পারকে বলে গেছে যা দেখছো দেখছো,
মানে কি ভয়ঙ্কর একটা ব্যাপার। আচ্ছা, আমরা মানে আসলে কিছু বলার নাই এখানে, মানে কিছুই বলার নেই, যারা এক্সপিরিয়েন্স করেছেন তারা সেই ঘটনাটা সবচাইতে সেই মুহূর্তে তাদের কি অবস্থা হয়েছিল তাই না সাকিব ভাই, মানে খুবই অদ্ভুত লাগছে ব্যাপারটা আমার, এবং মানে কি বলবো যে কে আসলে তারা, এবং তারা 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 কেন উঠলো, এটা নিয়ে লাশটা কোথায় পেলো, সবকিছু মিলে খুব অদ্ভুত একটা ব্যাপার।
আর এটা যেটা তুমি একটু আগে বলেছিলে যে সবকিছু না জানলেই বেটার,
সবকিছু না জানলেই বেটার,
না জানলেই মজা।
আমরা আবারও আর একটা গল্পে যাই, মানে আমাদের আরেকজন গেস্ট রয়েছেন, আমরা তার কাছে একবার শুনেছি কিছু গল্প, আবারও শুনবো।
আচ্ছা, আমি আমার নিজে একটা স্টোরি বলবো, আমার একটা ফ্রেন্ডের একটা স্টোরি বলবো, আমার ফ্রেন্ডটা দিয়ে শুরু করি। আমার ফ্রেন্ড বনানী থাকে, বনানী কবরস্থানের পাশে ওর বাসা, খুব কাছে, এবং ওর বাসা থেকে ছাদ থেকে কবরস্থান খুব ক্লিয়ারলি দেখা যায়।
ওকে,
তো আমরা প্রায় ওর বাসায় যেতাম আগে, মাঝে মাঝে গিয়ে বারবিকিউ করতাম ছাদে, গল্প করতাম। তো একদিন হঠাৎ করে আমরা বলছি যে দোস্ত বাসার ছাদে আমরা সামনে সপ্তাহে আসবো, তো ও বলছে না আসিস না আমি ছাদে কম যাই। হঠাৎ করে ছাদে সিগারেট খেতে এক কোণা থেকে আরেক কোণে হেঁটে গেলাম এবং ছাদে কেউই নাই, আমি একা। তো হঠাৎ করে দেখলাম কোথ থেকে ছাদে একটা অন্য কর্নার থেকে একটা 8-10 বছরের একটা ছেলে হেঁটে চলে আসলো আমার সামনে। আমার দিকে তাকাইলো, কোনো কথা বলতো না, হেঁটে হেঁটে সে আবার ছাদের আরেকটা কর্নার দিকে চলে গেল। তো আমি জিজ্ঞেস করলাম, এই তুমি কোথ থেকে আসছো, কে? কিছু কোনো কথা বলে সে হেঁটে হেঁটে চলে সিঁড়ি নেমে চলে গেল। আমি ভাবছি বলে ঠিক আছে হয়তো লজ্জা পাইছে ছোট ছেলে। তো আমি তার সিগারেট খেতেছি, একটু পর্যন্ত কারেন্ট আসছে, ছাদের একটা কর্নার সবসময় অন্ধকার থাকতো, এখানে লাইট টাইট থাকতো না। তো আমি ওইখানে সিগারেট নিভাইতে গেছি, গিয়ে দেখি এক বয়স্ক লোক নামাজ পড়ছে ওই জায়গায়।
আচ্ছা,
বলে আমি যখন সিগারেটটা দেখ আমার হাতে সিগারেটটা
সেই জায়গায় মানে একদমই
নামাজ পড়ছে, এবং আমি যেই গিয়ে দাঁড়াইলাম উনি জাস্ট ডান দিকে মাথা ঘুরে আমার দিকে তাকাইলো।
আচ্ছা,
তাকায় জাস্ট নাই কিছু।
এবং বাসার সামনে আপনি বলছিলেন যে এটা
ওর বাসার সামনে, একদম ওর বাসার থেকে মানে ছাদ থেকে দাঁড়ায় পুরো বনানি কবরস্থান দেখা যায়।
পরে মানে এরপরেও কি এরকম ঘটনা?
এরপরে সে ছাদে যায়নি,
স্বাভাবিক, খুবই স্বাভাবিক যে ছাদে যাওয়ার কোনো কারণই নাই। এবং যারা SMS করতে চান তাদেরকে আমি SMS করার নিয়মটা বলে দিই, সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে 9840 নাম্বারে। দেখতেই পাচ্ছেন যে আপনাদের SMS গুলো আমরা পড়ছি এবং সময় হলে আমরা কল দিয়ে আপনার কাছ থেকে আপনার গল্পগুলো জেনে নেব, এবং গল্পের সেই হিন্ট আসলে SMS এর মধ্যে দিলে খুব ভালো হয়, আমরা তাহলে বুঝতে পারবো যে কোন ধরনের গল্প আপনি বলতে চাচ্ছেন, দেন আমরা আপনাকে কল করব। ওকে, হ্যাঁ, আমাদেরকে আরেকজন আমাদেরকে আরেকটা গল্প অপেক্ষা করছে আমাদের জন্য মনে হয়, রাইট?
আমি নাজিয়া আর এসএমএস সাথে মিলে রেখে বলবো ডুপ্লিকেসি যে ব্যাপারটা, এটা আমি একবার এক্সপিরিয়েন্স করছি। তো আমি যে বাসার কথা বলছিলাম ধানমন্ডি 32 নম্বরে, তো দ্যাট হাউস বেসিক্যালি এটা দোতলা একটা বাসা ছিল, উপরতলায় বাড়িওয়ালা থাকতো, নিচতলা আমরা থাকতাম। যেহেতু পুরানো দিনের একটা বাসা, এটা বিশাল সাইজের 12 কাঠার উপরে 4-5টা রুমের একটা বাসা, বাগান টাগান দিয়ে। তো একদিন যেটা হলো যে মানে আমরা জানতাম যে বাসায় আসলে অনেক কিছু হচ্ছে পুরানো বাসা দেখে, তো আমরা কোনো একটা পাতা দিতাম না। তো একদিন আমরা বাড়িওয়ালাদেরকে দাওয়াত দিই, এবং আমাদের বাসা রাত্রিবেলা নিচে দাওয়াতে আসে, ফুল ফ্যামিলি আসে। তো আমাদের বাসাটা ছিল নিচতলায়, মাঝখানে একটা বিশাল বড় হলরুম, এবং হলরুমের চারদিকে 5টা বেডরুম, একটা হোটেলের মতো করে। এবং লাস্টে যে রুমটা, ওইটা আসলে বেশি করে যাওয়া হতো না, অন্ধকার, বাসার শেষের দিকে দেয়ালের সাথে ছিল, এটা বন্ধ থাকতো। তো খাওয়া দাওয়ার পরে আমার মা বললেন যে বাড়িওয়ালার ছেলেকে, ছোট ছেলেকে তুমি মিষ্টি দিয়ে আসো। আমরা ওকে খুঁজে পাচ্ছি না, ডাকতেছি, তো হঠাৎ করে শুনলাম ওই রুম থেকে উনি আমাকে বলতেছে যে আমি এখানে। আমি একটু সারপ্রাইজ হলাম যে অন্ধকারের মধ্যে উনি কি করছেন এখানে,
কেন?
হ্যাঁ, এই বাসায় বা কেন? হয়তো সিগারেট টিকেট খেতে হবে, গেছে হয়তো চাচ্ছে মুরব্বীদের সামনে সিগারেট খেতে। তা আমি রুমে ঢুকছি, ঢুকে দেখি উনি বসে আছে, এবং বাইরে থেকে যে লাইট পড়তেছে আই কুড সি হিজ ফেস প্রপারলি।
ওকে,
তা উনাকে বললাম যে আপনি এখানে বসে আছেন কেন, আপনাকে সময় খুঁজতেছে ভিতরে, আম্মা মিষ্টি পাঠিয়েছে আপনার জন্য।
আচ্ছা,
তুমি আমাদের তাকাইলো, তাকাইলো বললো যে তুমি টেবিলে রেখে দাও।
আমার
সামনে টেবিলে রেখে আমি রুম থেকে বের হয়ে গেছি, বের হয়ে যাওয়ার সময় বললাম যে আপনি এদিকে চলে আসেন তাড়াতাড়ি। তো বলে আমি হল রুমে গেছি, এন্ড হল রুমে গিয়ে আই ওয়াজ শকড, বিকজ আই স হিম, আমার বাবার সামনে সাথে দাঁড়ায় উনি সামনে সামনে কথা বলতেছে।
আপনি ওই রুমে আর আবার তাকে দেখে এসেছেন?
দেখে তার সামনে মিষ্টি রেখে এসেছি আমি, এবং আমি তাকে বললাম যে আপনি এত তাড়াতাড়ি কিভাবে এখানে আসলেন? উনি বললো তুমি কি বলতেছো? আপনি ওই রুমে মাত্র কথা বলে আসলাম, মিষ্টি দিয়ে আসলাম, আপনি এখানে চলে আসলেন আবার কিভাবে? আমি তো এখানে তোমার আব্বার সাথে কথা বলতেছি। তার মনে হয় কিছু বললাম না, আমি ওই রুমে আবার ব্যাক করলাম, লাইট জ্বালাইলাম, লাইজা দেখলাম রুমে কেউ নাই, চেয়ারটা ব্যাকা করা, মানে কেউ বসেছে উঠে চলে গেছে, এবং মিষ্টি বাড়িটা খালি। তো আমার মনে হয় যে ইটস ডুপ্লিকেসি ডু ডু অস্কার।
সে গেছে একদম, তার ফ্রেন্ড বলছে যে তার নানির সাথে দেখা করতে নিয়ে যাবে, তার কারণ কি তা নানি জিন, আমি এই এতদিন শুনছি নানি জিনে আসর থাকে, এই থাকে নানি জিন মানে কি? তারপরে সে গেছে এবং আমার মানে কি নিউটনের খুব ক্লোজ ফ্রেন্ড চিনবা, মানে ভালো বাসের একটা ইয়ে দেওয়া আছে, তার পাশ থেকে একটা শাড়ি দেওয়া, ওই পাশে কেউ নাই। তারপরে ওরা ঘরে কিছুক্ষণ বললো যে এখানে বয়, ওরা এবং বসলো, বসার পরে ওরা টের পাচ্ছে কি শাড়ির ওই পাশে একটা এক্সিস্টেন্স। তারপরে এখন বলতেছে ওর ফ্রেন্ড বলতেছে তুই হাত দিবি? আমি স্বপ্নে যেরকম দেখি ওই সাকিব আসের পেন্টিং আমি যেরকম দেখছি, গায়ের লোমস একটু জিনিস থাকে ওর এক্সপেন্সিভ, ওই শাড়ির উপর থেকে হাত দিলে বলছে যে একটু লোমস জিনিসটা খুব লোমস। এবং তারপরে তার এক্সপিরিয়েন্স খুব ভয়ের, এবং ওই ফ্রেন্ড তাকে যেটা জানাইছে এখানে জিনিসটা একটু হালকা কমেডি, মানে ভয়ের এবং কমেডি। ওই মহিলার ছেলে আছে, সে জার্মানিতে ডাক্তার, এবং আমার ওই ফ্রেন্ডটা যে ও এমন চামবাজ, ও বলছে কি ওর না একটা ডাক্তার মনে পড়ছে, ওর একটা ওষুধ আনার কথা, সেটা মানে কি এখানে পাওয়া যায় না, ওটা জার্মানির ওষুধ, বলছে কি আমার একটু এনে দিতে করবি, এবং সেই ওষুধ পরদিন চলে আসছে ওর ফ্রেন্ড।
এটা কি সত্যি মানে এটা মানে জার্মানি থেকে সেই ওষুধটা চলে এসেছে বাংলাদেশে
পরদিন?
পরের দিন হ্যাঁ,
তার মানে কি জার্মানিতে একজন জিন ডক্টর আছে, মানে কি
কথা মানে মা যদি জিন হয় তাহলে ছেলে এরকম ব্যাপারটা তো প্রমাণিত, মানে ব্যাপারটা প্রমাণিত বলতেছে যে
ও এক্সিস্টেন্সটা টের পাইছে হাত দিয়া।
তার চেয়ে বড় কথা যে ওষুধটা একদিনের মধ্যে জার্মানিতে এখানে চলে আসলো, তার মানে আমাদের এখানে তার মানে একজনের নানি যিনি জিন আছেন এবং জার্মানিতে একজন ডাক্তার আছেন যিনি জিন।
আমি জানি না যে জিন হলে আবার কি ওর মানুষ হলে, মানে দুইটা মানে সাইন্টিফিক্যালি দুইটা স্পেসিস মানে কি এটা ইয়া হইতে পারে না,
সাকিব ভাই এর গল্প দিয়ে আজকে আসলে শেষ করতে চাই। সাকিব ভাই কি বলেন?
হ্যাঁ বলি।
হ্যাঁ ওকে,
গল্পটা হচ্ছে একটা ভৌতিস্ট কেস বেসিক্যালি যেটা আমরা ইনভেস্টিগেট করবো ইন দ্য নিয়ার ফিউচার।
ওকে,
আমরা যে ঘটনাটা শুনেছি সেটা হচ্ছে যে অনেক আগের ঘটনা, এরকম অনেক স্টোরি আমরা হয়তো অনেকেই শুনে থাকি, অনেক হয়তো শুনিনি।
আচ্ছা,
স্পেসিফিক কিছু কারণে আমরা এখানে যাব। একটা লোক, সে বাড়ি ফিরছিল ঢাকা থেকে, তো অনেকদিন আগের কথা, তো তখন তার এটা হচ্ছে ওই সিলেট হবিগঞ্জ ওই এলাকার আর কি।
ওকে,
তো হবিগঞ্জ সম্বন্ধে যারা বেশি জানে না সেটা হচ্ছে যে হবিগঞ্জ এই বর্ষার সিজনে অনেক ডুবে যায়, এবং হবিগঞ্জে যদি কেউ যায় তাহলে দেখবে গ্রামের দিকে একটু ঢুকলেই, হবিগঞ্জ শহরটা খুব ছোট,
আচ্ছা
একটু গেলেই গ্রাম, তো গ্রামগুলো অনেক দূরে দূরে আর ছোট ছোট ক্লাম্পস, আর ক্লাম্পগুলো সব একটু উঁচা জায়গায়,
আচ্ছা
বুঝছো, মানে ঢেউ খেলানোর মতো
একদম
নিচে, মানে খালি জায়গাগুলো হচ্ছে ঢেউয়ের নিচের পাটটা আর ঢেউর উপরের পাটটা একটা ছোট গ্রাম এরকম আর কি, মানে বেসিক্যালি ফ্লাড যেখানে একটু কম হয় ওখানে গ্রামটা হয় আর কি।
আচ্ছা,
এরকম একটা সিচুয়েশন। তো এনিওয়ে, তো নৌকা টোকা করে যাচ্ছিল, গিয়ে ঘাটে টাটা নামছে, তো রাত হয়ে গেছে, আগে যেটা ছিল যে বাড়িটারি যেতে অনেক কষ্ট করতে হতো লোকজনদের, রাত হয়ে গেছে, সে হেঁটে হেঁটে যাচ্ছে, তখন হঠাৎ করে ভীষণ জ্বর ঝড় বৃষ্টি সব শুরু হয়েছে আগে।
আচ্ছা,
তো সে তখন ওর তো অবস্থা টাইট, ভিজে টিজে একদম একাকার, কোথাও কাউকে দেখছে না, কোনো আলোবাতি নেই, তখন ইলেকট্রিসিটি তো ছিল না সত্যি, এবং ঘুটঘুটে অন্ধকার, তো সে একটু ভয়ও পাচ্ছে, ঠান্ডায় ভিজতেছে, মানে যাবতীয় বাজে অবস্থা। হঠাৎ সে তখন ওই রাতের বেলা চাঁদের আলো যতটুকু ছিল ওখানে দেখে যে দূরে একটা ছোট মসজিদ দেখতে পাচ্ছে।
আচ্ছা,
মসজিদ দেখে তো আচ্ছা ফাইন, একটা শেল্টার পাওয়া গেল আর কি, দূর দিয়ে মসজিদে যায়, মসজিদে গিয়ে সে, আর গ্রামের মসজিদগুলো ছোট হয়, ছোট ছোট মসজিদ থাকে আর কি, তো ওখানে গিয়ে হি টুক শেল্টার, শেল্টার নিল, শেল্টার নিয়ে সে ওই কাপড় টাপড় যা পারলো চেঞ্জ চেঞ্জ করলো, সাথে কাপড় টাপড় ছিল চেঞ্জ চেঞ্জ করে সে সাফ টাফ করে সে বসে থাকলো, বসতে বসতে ঘুমাই গেল।
আচ্ছা,
ঘুমাই গেছে বাসে, এখানে আমার ঝড় তখন অনেক রাত আর কি, মানে এগারোটা বারোটা হবে ওয়াটএভার, বাসে যে রাতটা এখানেই ছেড়ে দিই, এখন এত রাতে বেরোবো না, তো ঘুমাই গেছে, তো ঘুমের মধ্যে হঠাৎ ফিল করা শুরু করছে যে ওর অনেক গরম লাগতেছে
ঘুমের মধ্যে।
হ্যাঁ,
আচ্ছা,
এর আগে কিন্তু ঝড় হচ্ছিল, আর ঝড় হলে কিন্তু ওই বৃষ্টি বাতাস ঠান্ডা হয়ে
যায়, পুরো রাতের বেলা এবং চারিদিকে যত পানি আরো ঠান্ডা হয়ে যাওয়ার
ঠান্ডা হয়, তো ওর গরম বেশ গরম লাগা শুরু করলো, অস্বস্তিকর গরম লাগা শুরু করছে।
ওকে,
তখন হঠাৎ তার মানে গরমে তার ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে যাওয়ার পরে হি স সামথিং ভেরি স্ট্রেঞ্জ,
কিরকম
সেটা হচ্ছে যে সে দেখে যে ওই মসজিদটা ইজ ফুল অফ পিপল, মসজিদ ইজ ফুল অফ পিপল, সবাই সাদা পাঞ্জাবি, এটা সবাই একই কথা বলে, যে সাদা পাঞ্জাবি সাদা পায়জামা এই সেই পাগড়ি টাগড়ি টুপিটি পরা খুব ধবধবা সুন্দর দাড়িওয়ালা লোকজন, এভরিবডি ইজ প্রেইং,
সবাই দোয়া করছে বা সবাই নামাজ পড়ছে,
সবাই দোয়া করছে নামাজ পড়ছে জিকির পড়ছে, এবং সে এটা দেখে একটু ইয়ে হয়ে গেল যে কি ব্যাপার এত রাতে এখানে তো লোক কেন, সে তখন সবাই তো নামাজ রোজা পড়ছে মানে কালাম মানে দুধ পড়ছে, সে সাথে কথা বলার সাহস পাচ্ছে না, মানে আচ্ছা ডিস্টার্ব করে সেটা কি ভাই নামাজ পড়ছে মসজিদেই তো নামাজ পড়বে কোথায় নামাজ পড়ছে,
সেটাই
সে ভাবলো যে আচ্ছা এত লোক নামাজ শেষ পড়ছে
এত রাতে,
হ্যাঁ এত রাতে আমি একটু পড়ি,
আচ্ছা
কারণ কেমন লাগে সবাই পড়তেছে আমি এখানে বসে আছি, সেও খুব ইন্সপায়ার্ড হয়ে সেও নামাজ পড়া শুরু করলো আর কি, নামাজ পড়ছে নামাজ পড়ছে নামাজ পড়ছে নামাজ পড়ছে, তো এট ওয়ান পয়েন্ট সে সেজদা দিয়ে উঠা দেখে কেউ নেই,
এইটুকু সময়ের মধ্যে সবাই উঠাও,
হ্যাঁ ও সেজদা দিল উঠলো উঠা দেখে কেউ নাই,
আচ্ছা
কেউ নাই, তো সে তোমার ঘাবড়া গেল কি ব্যাপার ধামকু স্বপ্ন নাকি, তোমার সে একদম কনফিউজ দেখে এটা কি স্বপ্ন দেখলাম,
আচ্ছা
দেন সে একটা শব্দ শুনছে কি জানি ঢুকতেছে মসজিদে,
আচ্ছা
মসজিদে তখন
ইমাম সাহেব
একজন ঢুকছে, ঢুকা ওকে দেখে চিৎকার দিয়ে দৌড় দিয়ে বাইরে পালা গেছে,
মানে তখন তখন হচ্ছে যে যিনি মানে সেই মসজিদে আশ্রয় নিয়েছিলেন তাকে দেখে,
হ্যাঁ তাকে দেখে সে মানে যে লোকটা ঢুকছিল বিশাল এক চিৎকার দিয়ে দৌড়,
আচ্ছা
তখন সে তো কমপ্লিটলি কনফিউজ হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন, তখন সে কি করবে আর একটু ওয়েটেড করলো, তো তারপরে তখন ফজর টাইম হয়ে গেছিল বেসিক্যালি,
ওকে
তো একটু পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে পুরো আলো হয়ে গেছে, আলো হওয়ার সাথে সাথে ওই লোকটা ফেরত আসছে,
আচ্ছা
লোকটা ফেরত আসছে যে কি ব্যাপার, তখন সে বেরোচ্ছে কি ব্যাপার আমাকে দেখে ভাবে পালাইলেন কেন, তখন বেসিক্যালি তখন সে ওকে অনেক
এক্সপ্লেইন করছে,
অনেক এক্সপ্লেইন করছে, স্টোরিটা খুবই ইন্টারেস্টিং, স্টোরিটা হচ্ছে যে ওই মসজিদটাকে ওরা বলে জিনের মসজিদ,
আচ্ছা
ওকে ওটা জিনের মসজিদ বলা হয়,
আচ্ছা
অ্যাপারেন্টলি দিস ওয়াজ বিল্ট ডিউরিং হযরত শাহজালালের টাইম,
ওকে
মানে শাহজালাল যখন সিলেট কনকার করছিলেন উনি তো ওদিক দিয়ে ঢুকছিলেন, ওনার দুইটা আর্মি ছিল, ওয়ান ওয়াজ দ্য নর্মাল আর্মি আর একটা ছিল দ্য আনসিন আর্মি, এটা একটা টার্মও আছে টার্মটা আমি ঠিক জানি না, ট্রান্সলেট করলে এটা টার্মটা হচ্ছে আনসিন আর্মি,
আনসিন আর্মি,
ওই আনসিন আর্মি একটা রিকোয়েস্ট ছিল টু হযরত শাহজালাল যে উই নিড এ প্লেস টু প্রে,
and সেই মানুষ সেই
অ্যাপারেন্টলি এগুলো সত্যি মিথ্যা আমি জানি না,
ঠিক আছে সেটা ঠিক আছে,
তখন হযরত শাহজালাল অ্যাপারেন্টলি ওই একটা ওই মসজিদ বানিয়ে দিছিল যেখানে দিনের বেলা পিপল ক্যান প্রে, রাতে ওখানে কেউ যায় না, বিকজ রাতে ওই জিনরা নিয়ে গিয়ে নাকি ওখানে
তারা তখন প্রে করে,
হ্যাঁ তারা প্রে করে, এবং ওই ওই ভদ্রলোক রাতে ছিল জিনরা ওখানে গিয়ে হি স জিন যারা প্রে করতেছিল,
ওকে
এন্ড জিনরা চলে গেছিল বিকজ শুভে সাথে সময় হয়ে গেছিল দেখে জিনরা চলে গেছে, আর ওই মজ্জেম যে আসছিল সে এসে ভাবছে ওই উল্পাটা জিন,
একজন একজন থেকে গেছে,
হ্যাঁ বিকজ হি ডিডন্ট এক্সপেক্ট টু সি এনিওয়ান দেয়ার,
রাইট
সো দিস ইজ ওয়ান স্টোরি আর কি, আমরা ওখানে যাব বিকজ এই মসজিদের আরো অনেক স্টোরি আছে যেগুলো আজকে আমি শেয়ার করবো না,
আপনাদের খুব দ্রুত আমার মনে হয় সেখানে যাওয়া উচিত, দেখা উচিত যে কি অবস্থা, আর কোন গল্প কি আজকে আছে আমরা মানে এখনো কিছুক্ষণ মনে হয় বলতে পারবো যদি চাই, মানে যদি সেরকম কোন কিছু থেকে থাকে,
আই এম ফিনিশড, আগে কি বলবো বলো,
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল, সাথে আছে রাসেল, এবং একটার পর একটা ঘটনা আমরা শুনছিলাম যেটা সেকেন্ড এপিসোডে যে ঘটনাগুলো ঘটেছিল বা যে ঘটনাগুলো বলা হয়েছিল, তো আজকে আপনারা শুনলেন সেটা, আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে, আগামী এপিসোডে আবারও নতুন নতুন ঘটনা নিয়ে আপনাদের কাছে ফিরে আসব, এবং আপনাদের কাছ থেকে সেই জন্য চাইব যে আপনারা অনেক অনেক ইমেল পাঠান আমাদেরকে, অনেক অনেক ঘটনা পাঠান আমাদেরকে, কি ঘটেছে ঈদের মাঝখানে যখন গ্রামের বাড়ি ছিলেন, কি শুনে আসছেন আপনি, সেগুলো জানিয়ে আমাদের ইমেল করুন, ইমেল অ্যাড্রেসটি আরো একবার জানিয়ে দিচ্ছি bhootfm@radiofurti.fm, আপনার ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা লিখে পাঠান, জানিয়ে দিন আপনার ইমেলের মধ্যে যে আপনি কি চান, আপনার ঘটনাটিকে আপনি এসে উপস্থাপন করতে চান অর্থাৎ প্রেজেন্ট করতে চান, নাকি আপনি চান যে আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাই, নাকি আপনি চান যে ভূত FM টিম চলে যাক আপনার কাছে, সেটা জানিয়ে আমাকে ইমেল করুন দ্রুত, আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে আবারও FM হন্টেড বাই এয়ারটেল নেক্সট এপিসোডে অনেক নতুন নতুন সব ঘটনা নিয়ে, আজকের মতো এখানেই টাটা।